Doğru söylüyorum. Allah'ım sana نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين رب يسر ولا تعسر وتمم الخير اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ, আমরা আরাফা পর্যন্ত আলোচনা প্রায় সমাপ্ত হয়েছে। হাদিস শরীফে এসেছে আল হাজ্জু আল আরাফা, হজ হলো আরাফা। আরাফায় অবস্থান করাটাই হজের রূহ, হজের আসল কাজ, এবং এটা দ্বিতীয় ফরজ। আরাফায় অবস্থান করলে দ্বিতীয় ফরজ আদায় হয়ে গেল। কিন্তু এটার পাশাপাশি আরাফা, উকুফে আরাফা, একেবারে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করাটা ওয়াজিব। অল্প সময় অবস্থান করলে, এক মুহূর্ত অবস্থান করলেই ফরজ আদায় হয়ে যায়, কিন্তু ওয়াজিব হলো সূর্যাস্ত পর্যন্ত ওখানে থাকা। কিন্তু সূর্যাস্ত পর্যন্ত ওখানে অবস্থান করা, জিকির এবং দোয়ার ভিতরে লিপ্ত থাকা। আরাফার ভিতরে মোনাজাতে মাকবুল সাথে রাখলে সময়টা দোয়া মোনাজাতের ভিতরে বেশি ভালো কাটে। এমনি বিভিন্ন ধরনের জিকির তো করবই, দরুদ শরীফ পড়ব বেশি করে, বিশেষভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তালবিয়া বেশি বেশি পড়া। সূর্যাস্ত হয়ে যাবে এখানে আরাফাতেই, কিন্তু মাগরিব এখানে পড়া যাবে না, মাগরিব এখানে পড়লে হবে না। আজকে মাগরিব এখানে পড়তে হবে, মাগরিব পড়বে হলো মুজদালেফায় গিয়ে, তাও এশার ওয়াক্তে। মাগরিবের ওয়াক্তে পড়া যাবে না, মাগরিবকে এশার ওয়াক্তে পড়তে হবে। সুতরাং মাগরিবের পরপর, অর্থাৎ মাগরিবের সময় হওয়ার পরপরই আরাফা ত্যাগ করে মুজদালেফার দিকে রওনা হওয়াটা সুন্নত। এই সময় অনেক হাজি সাহেবরা অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য, অসুবিধা নাই, টিম লিডাররা যে সময় গাড়ির ব্যবস্থা করতে পারে গাড়িতে একসাথে যাবেন। যাওয়ার সময় আল্লাহ তাআলা কোরআনে কারীম যারা ইরশাদ করেছেন, থুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, সব মানুষ যেদিক দিয়ে বের হয়, যেদিক দিয়ে যায়, থুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, সব মানুষ যেদিকে যায় তুমিও সেদিকে যাও। ওয়াস্তাগফিরুল্লাহ, যাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার কথা বললেন। আরাফাতে তো সব গুনাহ মাফ হয়ে গেল, এটা ইয়াকিন করতে বলছেন, আবার ইস্তেগফার করার কথা। ইস্তেগফার একটা আবদিয়াতের, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, সূরা নাসরের ভিতরে এসেছে। যে যখন রিসালাতের পৌঁছানো, রসুল্লাহ সাল্লামের তাবলিগ এবং পৌঁছানোর দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লামের তিরোধানের কথা, ওফাতের কথা ইশারা করেছেন, আপনি তসবি পড়ুন এবং ইস্তেগফার করুন। তো এই ইস্তেগফার কোনো গুনাহ হয়েছে এজন্য না, এই ইস্তেগফার হলো আবদিয়াত এবং আল্লাহ তাআলার সামনে বন্দেগী এবং দাসত্বের পরিচয়। তো ক্ষমা একটা হলো যে আমরা ইস্তেগফার করতে থাকি গুনার সময় ইস্তেগফার করা, গুনা তো এটা তো সবসময় জিন্দেগি। আরাফার পরে ভিন্ন এক ইস্তেগফারের মজা আমরা নিতে পারি, যে যখন গুনাহ ক্ষমা হয়ে গেছে তখন ইস্তেগফারের মজা কেমন। আরাফা থেকে বের হওয়ার পরে, এর আরাফা থেকে বের হয়ে মুজদালিফায় যাওয়ার পথে, থুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, তোমা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। এই এই পথে, মুজদালিফা থেকে আসার পথে আল্লাহ তাআলা শিখাচ্ছেন আমাদেরকে যে এই সময় ইস্তেগফার করো। মিনা থেকে আরাফার দিকে যাওয়ার সময় ছিল হলো কি, দরুস মানে আপনার ইয়ে ছিল, তালবিয়া ছিল আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আরাফা থেকে বের হওয়ার সময় ইস্তিগফার পড়বে, এটা কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। এবং পাশাপাশি আপনার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বে, তালবিয়া পড়বে, যাওয়ার সময় ইস্তিগফার এবং তালবিয়া দ্বারা এই পথকে এই যাওয়ার সময় আবাদ রাখবে। মুজদালিফায় যখন পৌঁছবে, মুজদালিফায় এটার আগে একটু কথা বলে নিই, মিনাতে অনেক সময় তাবু, বাংলাদেশিদের অনেকের তাবু মিনাতে মুজদালিফার এরিয়ায় থাকে, মানে ও দেখা যাবে যে নেহায়েতে মুজদালিফা লেখা আছে, মুজদালিফা এন্ড মিনা এন্ড, মিনার শেষের পরে মুজদালিফার সীমানার ভিতরে অনেক দূর পর্যন্ত এলাকা পর্যন্ত তাবু দেখা যায়, মিনার তাবু। মিনার তাবুগুলো মুজদালিফার সীমানার ভিতরে যে পড়েছে, কিন্তু এই তাবুগুলো মুজদালিফার সীমানায় পড়লেও মিনার তাবুর সাথে টেন্টের সাথে লাগানো একই এলাকার ভিতরে দেখা যায় লম্বা করে, কেননা মিনার জায়গায় তাবু সংকলন হয় না, মিনার জায়গাটা সংকীর্ণ, মুজদালিফার জায়গাটা বড়, আরাফার জায়গা বড়, কিন্তু তুলনামূলক মিনার জায়গাটা কম, যার কারণে মিনার ভিতরে কিছু বিল্ডিংও আছে, মিনার ভিতরে কিছু বিল্ডিংও আছে, তারপরও মিনাতে জায়গা সংকলন হয় না। বিধায় মিনার যেদিন আপনি মিনায় থাকছেন সেদিন দেখা গেলো যে মুজদালিফায় তাবু পড়ে গেছে। তো এটা এরকম একটা উদাহরণ আমরা নিতে পারি, মসজিদের ভিতরে জায়গা নাই, এখন রাস্তাতে কাতার করেছে, এই কাতার করলে যদি মসজিদের সাথে সংযোগ থাকে তাহলে সে মসজিদের সওয়াবই পাবে, রাস্তাতে নামাজ পড়া হবে না তখন, যদিও রাস্তাতে নামাজ পড়ছে কিন্তু মসজিদের সাথে সংযোগ থাকার কারণে, মসজিদের কাতারের সাথে সংযোগ থাকার কারণে সে মসজিদেই নামাজ পড়ছে বলে গণ্য হবে এবং মসজিদে নামাজ পড়ার সওয়াব পাবে। অনুরূপভাবে মিনার দিন মিনার তাবুগুলো মুজদালিফায় থাকলেও যেহেতু এই তাবুগুলো মিনার সাথে যুক্ত করা, মুজদালিফার অংশের ভিতরে থাকা সত্ত্বেও মিনার তাবুর সাথে এটা যুক্ত, একবারে সারিবদ্ধভাবে মিনার তাবুর সাথে যুক্ত থাকার কারণে এই দিন মিনাতে আছে বলেই ধর্তব্য হবে। স্পষ্ট হয়েছে বিষয়টা? হ্যাঁ। এখন মুজদালিফার দিন এখন আসতেছেন, মুজদালিফায় আরাফা শেষ করে মুজদালিফায় আসবেন, মুজদালিফায় তো আগে থেকে তাবু ছিল, অনেক হাদিস সাহেব মুজদালিফার দিন এখানে এসে তাবুতে আশ্রয় নিচ্ছেন। তো হাদিস সাহেবদের প্রশ্ন আসে যে মিনার দিনে তো এই তাবুতেই থাকলাম, এখন মুজদালিফার দিনে মুজদালিফা পালন করব তো আবার সেই তাবুতেই, কিন্তু এই দিনে মুজদালিফা তাবু হলেও এখানে তো আসলে মুজদালিফাই, মিনার দিনে ইত্তেসালের কারণে মিলিত হওয়ার কারণে, মিনার তাবুর সাথে মিলিত হওয়ার কারণে সেটা মিনাই ছিল, মিনার হুকুম ছুটে যায়নি। আর মুজদালিফার দিনে ওই তাবুতে আপনি আশ্রয় নিতে পারবেন, কেননা ওটা বাস্তবে মুজদালিফা, ওই দিন মুজদালিফার হুকুম নষ্ট হয়ে যাবে না। তবে হ্যাঁ, মুজদালিফার সময় খোলা ময়দানে আশ্রয় নেওয়া, মসজিদে মাশার হারামের কাছে আশ্রয় নেওয়া এবং ওখানে জিকির করা, ওখানে অবস্থান করাটা এটা উত্তম। মসজিদে মাশার হারাম এটা হলো মুজদালিফার প্রাণকেন্দ্র, যেটা মুজদালিফার যে উকুফটা যেখানে শুরু হয় যেই মসজিদকে কেন্দ্র করে, এটাকে মসজিদে মাশার হারাম বলে। মসজিদে মাশার হারাম এটা যারা পায়ে হেঁটে যায় তারা খুব দ্রুত ওখানে পেয়ে যায়, এমনি গাড়িতে গেলে আপনি দূরে দূরে থাকবে, তাবুতে থাকবে বা এরকম জায়গায় থাকে, যেখানেই হোক মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করা কি ওয়াজিব, এই প্রথম ওয়াজিব শুরু হয়ে গেল। হ্যাঁ, হজের ওয়াজিবগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। এই প্রথম ওয়াজিব আপনি মানে ওয়াজিব মুখস্থ করার দরকার নাই, এমনি তালে তালে আপনার ওয়াজিবগুলো সবগুলো এমনি একের পর একে এসে যাবে। মুখস্থ করতে গেলে ছয়টা ওয়াজিব মুখস্থ করতে গেলে ঝামেলা হয় যে ছয়টা ওয়াজিব কি কি, এটা অনেক সময় মুখস্থ হতে চায় না বা ইত্যাদি। হ্যাঁ, মুখস্থ করা আমি বলতে চাই যে হজের কোনো কিছু মুখস্থ করার দরকার না, আপনি ট্রেনিং নিয়েছেন কিতাবটা বারবার পড়বেন, পড়লে আপনার এই জায়গাটা সময় মতো জায়গা মনে থাকবে। আর একটা কাজ যদি করতে পারেন, প্রতিদিনের আমলের আগে ওই দিনের চ্যাপ্টারটা পড়ে ফেললেন, প্রতি ডে ওয়াইজ এখানে ই করা লেখা আছে, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনের আমল করার আগে আজকের কি আমল এটা আপনারা একটু তালিম করে নিলেন, ঘরের ভিতরে সবার সাথে মুজাকারা করে নিলেন, আজকের আমল কি কি, আজকের আমল কি কি, এতে ইনশাআল্লাহ পরবর্তী আমলটা সুন্দর হবে এবং কিতাব অনুযায়ী হবে, মাসলা সম্মত হবে ইনশাআল্লাহ, এটা আরও তাজা হয়ে গেল তখন। মুজদালিফায় যাওয়ার সময় কি জিকিরের কথা বলা হলো, তালবিয়া আর ইস্তেগফার, তালবিয়া আর কি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া, এটা কোরআনে কারিমের হেদায়ত, সরাসরি কোরআনে কারিমের হেদায়ত। মুজদালিফায় পৌঁছে ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ তাআলা বলেন যে ফাইজা আফাজতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফা থেকে বের হবে দলবদ্ধভাবে আরাফা থেকে বের হবে, তাহলে ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআর হারামের কাছে মুজদালিফা গিয়ে আল্লাহ তাআলার জিকির করো। কি কাজ তা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, মুজদালিফার মূল কাজ কি? জিকির, আল্লাহ তাআলার প্রশংসা, তাসবিহ, তাহমিদ, আল্লাহ আল্লাহর বড়ত্ব। কেননা আরাফা হয়ে গেল, ক্ষমা হয়ে গেছে, আল্লাহ তাআলার বড়ত্বের কথা, আল্লাহ তাআলার প্রশংসার কথা, এটা বেশি মুজদালিফার হক। মুজদালিফার ভিতরে যেমনিভাবে জিকির করার কথা কোরআনে কারিমে এসেছে, এখানে কিছু আরাম করার কথাও হাদিসে আছে। এমনি দেখবেন যে ঘুম এসে যাচ্ছে, মুজদালিফার রাত্রে ওই খোলা আকাশের ভিতরে পাথরের ভিতরে ঘুমানোর মজাই ভিন্ন, এটা এসির ভিতরে ঘুমানোর মজা পাবেন না আপনি এরকম, যে ওখানে ওই রাত্রে ঘুমানোর যে মজা, হ্যাঁ, খোলা আকাশের নিচে ঘুমানোর মজা। হ্যাঁ, যারা তাঁবুতে পৌঁছেছেন মুজদালিফা, মুজদালিফার রাত্রে তাঁবুতে পৌঁছলেন, তাঁবুতেও আপনি শুতে পারবেন, কোনো সমস্যা নাই। উত্তম হলো খোলা আকাশে থাকা, এবং মসজিদে মাশআর হারামের কাছাকাছি থেকে শুরু হয় ওখানে ওখানে অবস্থান করাটা, এটা উত্তম মুস্তাহাব। মসজিদে মাশআর হারামে পৌঁছলেও মসজিদের ভিতরে অবস্থান করবে না, মসজিদ থেকে বের হয়ে উকুফ করবে, এটা হলো উত্তম। এবং এখানে মসজিদে মুজদালিফায় পৌঁছে কি কাজ? মুজদালিফায় পৌঁছেই মাগরিব এবং এশা দুই অক্ত একসাথে পড়তে হবে। আজান দিয়ে দিলেন, এক আজান, এরপরে একামত, একামত দিবেন, এরপরে কি মাগরিব, আবার একামত দিবেন, এরপরে কি এশা, মাগরিবের পরপরই। এর মাঝখানে কোনো সুন্নত, কোনো নফল, কোনো কিছু, কোনো আমল না, মাঝখানে শুধু একামত থাকবে। কোনো হাদিসের ভিতরে একামত দেওয়ার কথা আছে, আর কোনো সময় এক একামতই দুই নামাজ পড়ার কথাও আছে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাঝখানে শুধু একামত হবে, মুসলিম শরীফের রেওয়ায়তের ভিতরে মাঝখানে একামতের কথা আছে, বুখারী শরীফের রেওয়ায়তের ভিতরে একামতের কথা নাই। বাকি যে হল যেভাবে হোক, আপনি একামত দেন বা না দেন, উভয়টাই রেওয়ায়ত রয়েছে। মাঝখানে একামত দিলে তাহলে স্পষ্ট হয়, বোঝা যায় যে পরবর্তীটা আর বা আমি এশা শুরু করছি। তাহলে মুজদালিফায় পৌঁছে ওখানে জামাতের সাথে আপনি নামাজ পড়তে পারেন, মাগরিব পড়লেন আগে, এরপরে কি এশা। এই দিনে আবার মাগরিবের পরেই আপনাকে মানে তাকবীরে তাসরিক পড়তে হবে, এটা ভুলে না যায়। আবার এশার পরও তাকবীরে তাসরিক, তাকবীরে তাসরিক 9 তারিখ থেকে শুরু হয়েছে, এটা তো চলতে থাকবে। এশার পরে ভেতরও পড়তে হবে, ভেতর অনেক সময় ছুটে যায়, এই মাগরিব এশা পড়া পরে ভেতর কোনো সময় ছুটে যেতে পারে। হ্যাঁ, যেহেতু এখানে সফরের ভিতরে, এই পথিমধ্যে এবং তাড়াহুড়ার ভিতরে এখানে সুন্নত পড়ার এহতেমাম করার প্রয়োজন নাই, এখানে এখানে সুন্নত ছেড়ে দিবে। হ্যাঁ, সুন্নত না পড়লেও কোনো সমস্যা নাই, এই সময়টা জিকির ও তাসবির সময়। এশার নামাজের পরে কিছুক্ষণ সময় ওখানে জিকির তাসবি করা, হ্যাঁ, এরপরে ওখানে আরাম করা, ঘুমানো, এটাও রসুল্লাহ আসলামের আমল দ্বারা প্রমাণিত। বললাম যে এখানে কোরআনে কারিমে এসেছে যে ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা এখানে জিকির করো, এটা ঈদের রাত্রি, কিন্তু মনে থাকবে না যে এটা ঈদের রাত্রে, এটা কিন্তু ঈদের রাত্রি, হ্যাঁ, 10 তারিখ না, ঈদের রাত্রি। তো এই ঈদের রাত্রি যে এটা মনে নেই, 9 তারিখ রাত্রি পার করে তো আপনি এখানে আসতেছেন, হ্যাঁ, ঈদের আগের রাত্রি, কিন্তু ঈদের আগের রাত্রি এখানে যদিও নাকি হাদিসের ভিতরে আছে ঈদের দুই রাত্রি জাগ্রত থাকা, ওই হাদিস সহি না, কিন্তু হাদিসের কারণে জিকির করা লাগছে তা নয়, বরং কোরআনে কারিমে সরাসরি জিকিরের কথা আছে, এই জন্য এখানে কিছুক্ষণ সময় জিকিরে তাসবি করব আমরা। এরপরে কিছুক্ষণ সময় এখানে আরাম করা, এটাও মাসনুন আমল, রসুল্লাহ সামনে আমল দ্বারা প্রমাণিত। সকল মানুষ এই সময় অল্প একটু শুলে একটু ঘুম এসে যায়, আলহামদুলিল্লাহ, পরবর্তী দিনের জন্য এটা অনেক বড় পাথেয় হয়, একটু ঘুমাতে পারলে কি করতে পারলে। এখানে আর একটা কাজ আছে, সেটা হলো পাথর কঙ্কর সংগ্রহ করা। প্রথম দিনের কঙ্কর মুজদালিফা থেকে সংগ্রহ করাটা মুস্তাহাব, পুরো কঙ্করই আপনি এখান থেকে নিতে পারেন। ছোট ছোট কঙ্করের সাইজ হবে ছোলা দানার সমপরিমাণ, ছোলার দানার সমপরিমাণ, বেশি থেকে বেশি যদি বড় হয় তাহলে খেজুরের আটি যেরকম থাকে, খেজুরের দানার মতো, খেজুরের আটি যেটা থাকে ওটার মতো, এর চেয়ে বড়টা নেওয়া যাবে না। সবচেয়ে উত্তম হলো ছোলার দানার সমপরিমাণ হয়, এরকম বেছে বেছে নিবে, প্রথম দিনের 60টা কঙ্কর এখান থেকে নেওয়া মুস্তাহাব, বাকি সবগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই। এখানে কঙ্কর ভালো পাওয়া যায়। মুজদালেফার মুজদালেফার একটা চিহ্ন হলো এটা, কোনো কোনো সময় এমন দেখা যায় যে মুজদালেফায় অবস্থান করার নিয়াত করতেছে কিন্তু এটা মুজদালেফা না। আমাদের একবার এরকম হলো যে সাথীরা বাস নিয়ে যে ওখানে থামাইছেন, থামানোর পরে দেখা গেল যে ওই জায়গায় সব সাথীরা জায়গা টাকা নিয়ে নিয়েছে মোটামুটি। তা আমরা কয়েকজন এই ইয়েতে থাকলাম যে এটা মুজদালেফা কিনা এই জায়গাটা আগে প্রমাণ করতে হবে, যে কেননা মুজদালেফা মনে করে থাকা হচ্ছে কিন্তু মুজদালেফা না, এরকম অনেকটা। মুজদালেফা উকুফে মুজদালেফা তো ওয়াজিব, তো ওয়াজিব সময়টা পরে শুরু হয়, রাত্রেবেলা মুস্তাহাব সময় কিন্তু সুন মাসনুন সময়। উকুফে মুজদালেফার মূল সময় হয় 10 তারিখ সুবহে সাদেকের পর থেকে, ফজর সময় থেকে নিয়ে চতুর্দিক ফর্সা হওয়া পর্যন্ত, এই সময়টাতে উকুফে মুজদালেফার মূল সময়। কিন্তু রাত্রে থাকাটা ওখানে মাসনুন না, মুস্তাহাব। তাহলে রাত্রে আপনি যে অবস্থান করছেন কোথায়, ওই জায়গাটা মুজদালেফা কিনা আপনি চিনবেন কিভাবে? মুজদালেফার একটা বড় পরিচয় হলো ওখানে কঙ্কর থাকবে নিচে, ভালো সমান জায়গার ভিতরে মুজদালেফা হয় না। মুজদালেফার একটা পরিচয় কেন ওখানে কঙ্কর কঙ্কর উঠানোর কথা বলা হয়েছে, কঙ্কর উঠাবে কোথায় থেকে? শোয়ার জায়গায় কঙ্কর থাকে। এই জন্য মুজদালেফা প্লেন জায়গার ভিতরে মুজদালেফা হয় না, খুব সম্মান সুন্দর জায়গা, তাহলে সন্দেহ লাগ করতে হবে যে এটা মুজদালেফা কিনা। মুজদালেফার জায়গাটাকে একটু আমার এই এই দিনটা একটু একটু জটিলতার দিন, যে মুজদালেফা হলো কি হলো না। অনেক সময় যারা মানে গাড়িতে আসে, গাড়িগুলো বড় জ্যামে পড়ে, গাড়িতে উঠতে গাড়ি পেতে পেতে ধরেন 10টা 11টা 12টা হয়ে যাচ্ছে। যদি 12টায় গাড়িতে উঠে, এই গাড়ি যে পৌঁছতে পৌঁছতে যে ফজর নামাজ কাজা হয়ে যেতে লাগছে, মানে এমন সময় হয় যে মাগরিবের সময় তো গেলই, এসার সময়ও শেষ হওয়ার কাছাকাছি, ফজরের রক্ত হয়ে যাচ্ছে, এরকম সময় এমন ঘটনা অনেক ঘটতে থাকে। হাজি সাহেবদের এই সময় ফজর মাগরিব এবং এসা দুটাই কাজা হয়ে যায় অনেকের, এই গাড়িতে গেলে। এই জন্য মুজদালেফা থেকে মুজদালেফার জন্য বের হওয়ার সময় একটা কাজ যদি আমরা করি, অজু রাখব। যারা বিশেষভাবে গাড়িতে যাবেন তারা এটা খেয়াল রাখবেন, এই সময় মিনা আরাফা থেকে যখন মুজদালেফা বের হব, এই সময় অজুটা যদি সাথে রাখি তাহলে যে কোনো জায়গায়, গাড়িতে হলে আপনি নামাজটা পড়ে নিতে পারছেন, পরে নেমে আপনি নামাজ পড়লেন আবার। অনেক সময় গাড়ির দরজা তারা এই সময় খুলে না, যে আপনি নামাজ পড়বেন, সাথীরা বের হবে আবার উঠবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, আর গাড়িগুলো তো থেমে থাকতে পারে না, এই জন্য তারা কোনো অবস্থাতেই গাড়ির দরজা খোলে না একবারে গন্তব্য পৌঁছার আগ পর্যন্ত। অনেক সময় গন্তব্য বলে তারা গাড়ির দরজা খুলে দিচ্ছে, কিন্তু আসলে এটা গন্তব্য না, মুজদালেফা আসেনি এখনো, এখনো মুজদালেফা শুরু হয়নি। তাহলে এই সমস্ত জায়গার ভিতরে সাথীদের কর্তব্য যে এটা মুজদালেফা কিনা এটা একটু যাচাই করে নেওয়া। হ্যাঁ, যদি এমন হয় যে মুজদালেফা মনে করে অবস্থান করলো, তারা এখানে মুজদালেফা মনে করছে, বা ভিড়ের কারণে যেতে পারেনি, ভিড়ের কারণে জায়গা মতো বসতে পারেনি, মুজদালেফার আগেই তারা থেমে গেছে, এত ভিড়, প্রচণ্ড ভিড় যে মুজদালেফা যেতে পারত, তো ভিড়ের কারণে মানুষের এত্তেসাল হয়ে গেছে, মানুষের সাথে মিলিত হয়ে গেছে, কাতার যেরকম নাকি মিলিত হয়, তাহলে ওটাও মুজদালেফা হিসাবে গণ্য হবে যদি ভিড়ের কারণে যেতে না পারে। আর যদি জায়গা চিহ্নিত না হওয়ার কারণে যেতে পারলো না, তাহলে তার ভিড় বলা যায় না। ভিড়ের কারণে যদি মুত্তাসেল হয় তাহলে এটা মুজদালেফা ধরে নেওয়া হবে, এটা কিতাবাদিতে আছে, তখন তার এই কথা ওজোর ধর্তব্য হবে না, বরং সেখানে ধরা হবে যে সে মুজদালেফায় অবস্থান করছে, এটা মানে ওই এত্তেসালের কারণে আসলে ফোকায় গেরাম এই কথাটা বলেন আর কি। এনে ওলামায় গেরাম আছে, তো এই জন্য আমি এই মশলাটা একটু ইল্লত সহকারে বললাম, সকলের বোঝার জরুরি না। মানে মিনার দিনে যেমনিভাবে মুজদালেফায় থাকা সত্ত্বেও সেটা মিনা, মুজদালেফার দিনেও ভিড়ের কারণে মুজদালেফায় ঢুকতে পারছেন না, ওটাও মুজদালেফা হবে তখন, যদি ভিড়ের কারণে হয়ে থাকে। কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে বাসগুলো যা বাসের রুট ভিন্ন থাকে, ভিন্ন রুটে বাস নিয়ে গেছে, ভুল রাস্তায় নিয়ে গেছে, ভুল রাস্তায় তারা নামিয়ে দিতে বাধ্য হয়, অনেক সময় ঘোরাতে পারে না, ট্রাফিক ঘোরাতে দেয় না, তখন তখন তারা দূরে মুজদালেফা থেকে অনেক দূরে মুসল্লিদেরকে হাজিদেরকে রেখে দেয়, যেটা আসলে বাস্তবে মুজদালেফা নয়। গতবার আমাদের এরকম হয়েছে, পরে আমরা করলাম কি, আমরা কিছু সাথে মিলে গিয়ে আমরা মুজদালেফায় যে হেঁটে গিয়ে রাস্তার পর ব্রিজের ওইবারে গিয়ে আমরা অবস্থান করলাম মুজদালেফায়। আমাদের সাথীদের ভিতরে অনেকে ছিল যাদেরকে আমরা, ওনারা তো শুয়ে গেছে সবাই, আমাদের টিম লিডারকে বললাম যে সাথীদেরকে বলেন যে মুজদালেফা আসেনি, আপনারা মুজদালেফায় যাওয়ার জন্য ওখানে যান। বলছে যে আপনারা কোনো চুপ করে থাকেন, এখানে হাজি সাহেব শুয়ে গেছে, এখানে কিছু বলা যাবে না। আমরা আর কিছু বলিনি, আমাদের সাথে যারা ক্লোজ সাথে যারা তাদেরকে আমরা বলেছি আমরা ওখানে সবাই যে অবস্থান করলাম।
আমরা এটা বলিনি, আর একটা দিন চিন্তা করেছি ইনারা তো সকালে ফজরের পরে আবার এখান থেকে রওনা হবে, রওনা হবে তখন মুজদালিফার উপর দিয়ে রওনা হবে, তো ওনাদের উকুফে মুজদালিফা আদায় হয়ে গেল। উকুফে মুজদালিফার যেটা ওয়াজিব হুকুম সেটা আদায় হয়ে যায়। এই ওয়াজিব আদায় হুকুমগুলো একটু সহজও আছে কিছুটা, এই জন্য সকালবেলা তো ফজরের পর পর আবার বাস দিয়ে রওনা হবে, তো যার কারণে অটো তার ওয়াজিব আদায় হয়ে যাবে, সে বুঝতে পারলো না কিন্তু তার ওয়াজিব। কিন্তু উকুফের ভিতরে তো আসলে উকুফ মানেই অবস্থান করা, এই অবস্থান করাটা যদি বুঝে শুনে হয় তাহলে এখানে ইবাদত বন্দেগীটাও আসলে জায়গা মতো ইবাদত বন্দেগীটা করা হলো। রাত্রিবেলা যেমনিভাবে ফাজকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, এই 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 ইয়াটা হলো ওয়াজকুরুহু কামা হাদাকুম, ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে, আল্লাহ রসুল তোমাদেরকে যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে হেদায়ত দিয়েছেন সেভাবে তোমরা ওখানে জিকির করো। এর জিকির ভিতরে একটা হলো তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উকুফে মুজদালিফার ভিতরেও দোয়া আছে, এখানে বেশি বেশি তাকবীর এবং লা ইলাহা ইল্লাল্লাহর কথা হাদিসে এসেছে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মা বোনরা আস্তে আস্তে পড়বেন, পুরুষরা হালকা মৃদু আওয়াজে করে, কারণ এখানে আল্লাহ তাআলার বড়ত্বের কথা বর্ণনা করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত ছোট ছোট আমলগুলো, মাসনুন আমলগুলো যদি আমরা করি, দেখবেন যে নিজের কাছেও অনেকটা ভালো লাগছে, যে মনে এই যে রসুল্লাহ সাহেব অনুকরণে হজটা করতে পারা এটা অনেক দামি বিষয়, এবং হাদিস অনুযায়ী করতে পারাটা অনেক দামি বিষয়। হ্যাঁ, তাহলে রাত্রেবেলা কিছুক্ষণ সময় জিকির তাসবি করা, এবার ঘুমানো, এটা মাসনুন আমল, ঘুমালেন আপনি, ফজর আউয়াল ওয়াক্তে পড়তে হবে। রাত্রেবেলা আর একটা আমল ছিল কঙ্কর সংগ্রহ করা, কঙ্কর সংগ্রহ করে রাত্রেই, কঙ্করগুলোর ভিতরে দেখে নেবেন, এমনি কঙ্করগুলোই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের ময়লা যুক্ত বা ইত্যাদি কোনো ভেজা জায়গা থেকে, ময়লা জায়গা থেকে নেবেন না, পরিচ্ছন্ন পরিষ্কার এই এগুলোকে, কঙ্করগুলোকে ধুয়ে নেওয়া জরুরি না, অনেকে ধয় ধুয়ে টেই করে, এগুলো জরুরি না, কঙ্কর এমনি পাক, কঙ্করের ভিতরে বাহ্যতভাবে কোনো নাপাকি লেগে না থাকলে কঙ্করগুলো কি পাক, সুতরাং এটাকে আবার নতুন করে ধোয়া ইত্যাদির এগুলো প্রয়োজন নাই, কঙ্করগুলো সংগ্রহ করে নেবেন। আপনি তিন দিনের সব কঙ্কর একসাথেও নিতে পারেন, কোনো সময় কঙ্কর একটু বেশি করেও নিতে পারেন, ওখানে ছোটো ছোটো বোতল পাওয়া যায়, খালি বোতলগুলো, যে পানি খাওয়ার বোতলগুলো তো খালি থাকে, ওই বোতলগুলোর ভিতরে সুন্দর কঙ্কর সংগ্রহ করা যায় খুব সহজভাবে। কঙ্করগুলো সাইজ হবে কেমন, ছোলার দানা যেটা, বুটের দানা বা যেটা বোম্বাইটা না দেশিটা, বোম্বাইটা তো বেশ বড়, বিদেশিটা কয়েকটা আছে যে অনেক বড় বড়, এত বড় না, দেশিটা, দেশি ছোলার দানা না। আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়া, হ্যাঁ, সেদিন আউয়াল ওয়াক্তে ফজর নামাজ যদি পড়তে পারেন, এই ফজর নামাজের পর থেকেই চতুর্দিক ফর্সা হওয়া পর্যন্ত সময়টা উকুফের মূল সময়। কিন্তু দেখা যাচ্ছে কি, হাজি সাহেবরা ফজর নামাজের পরপরই সব ছত্রভঙ্গ হতে থাকে, যেতে থাকে, বের হতে থাকে, কঙ্কর মারতে যাবে সবাই, ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে। কিন্তু ওয়াজিব আদায় হয়ে গেলেও এখানে যে মূল সময়টাতে জিকির ও তাসবির সময়, ফাজকুরুল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ করছেন তুমি আল্লাহ তাআলার জিকির করো, ইনদাল মাশারিল হারাম, মাশার হারামের কাছে, মসজিদে মাশার হারামের কাছে তুমি এখানে জিকির করো, এই হুকুমটার উপর আমল হয় না অনেক সময়, ও রাত্রেবেলা, রাত্রেবেলা তো মুস্তাহাব সময়, ওয়াজিব সময় না। তাহলে মুস্তাহাব সময়েও আল্লাহর জিকির এবং ফজরের পরেও কিছু জিকির, ফজরের পরে সাধারণ যে সমস্ত জিকিরগুলো আছে, তাসবিহে ফাতিমি পড়লেন, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একশোবার পড়লেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম একশোবার পড়লেন, কিছু জিকির আজকার করা, তার ভিতরে মানে খাস জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং মাঝে মধ্যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তালবিয়া বেশি বেশি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মুজদালিফাতে অনেক সময় এমনও দেখা গেছে যে ঘুম এই পরিমাণ আসে যে নামাজ কাজা হয়ে যেতে থাকে, এজন্য সাথীরা সবাই চৌকান্না থাকতে হবে যে নামাজ যেন ছুটে না যায় এবং নামাজ আউয়াল ওয়াক্তে যেন নামাজ হয়, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে চতুর্দিক ফর্সা হওয়া পর্যন্ত ওখানে দোয়া মোনাজাতের ভিতরে লেগে থাকবে, ওই সময় বের হয়ে যাওয়াটা সুন্নতের খেলাফ, যদিও কোনো জরিমানা আসবে না, কিন্তু ওই সময় মুজদালিফার ভিতরে ছত্রভঙ্গ হতে থাকা, যাওয়ার জন্য ফিকির করা, তাড়াতাড়ি করে পাথর মারতে যাবে, এই ধরনের আয়োজন করতে থাকে হাজি সাহেবরা। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? ওই সময় চতুর্দিক ফর্সা হওয়া পর্যন্ত ওখানে থাকবে। হ্যাঁ, সূর্য উদয়ের আগে আগেই চতুর্দিক ফর্সা, যখন হলো সূর্য উঠবে উঠবে এরকম পরিস্থিতি, ফর্সা হয়ে গেছে চতুর্দিকে, বাস রওনা হবে, তখন সূর্য উদয়ের আগেই রওনা হয়ে যাবে। স্পষ্ট হয়েছে বিষয়টা? মানে সূর্যোদয়ের আগে চতুর্দিক ফর্সা হয় না, এই ফর্সাটা হওয়ার সময়, ফর্সা চতুর্দিক আলোকিত হয়ে গেছে, বাস এখন উকুফের সময় শেষ হয়ে গেছে, এখন রওনা হওয়ার সময়, এই সময় সূর্য উদয়ের আগে রওনা হয়ে যাওয়াটা এটা মুস্তাহাব। এই সময়গুলোকে খেয়াল রাখতে যদি আমরা, কিন্তু গাড়িতে গেলে অনেক সময় এই সমস্ত মুস্তাহাবাতের খেয়ালগুলো কম হয়, তবুও যদি মানে গাড়ি মোয়াল্লেমরা যদি নিয়ে যায় তবে সাথে তো যেতেই হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মুজদালিফার ভিতরে আছেন, জিকির তাসবিহ করতে থাকেন, কথা বুঝতে পেরেছেন না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মুজদালিফার এরিয়াতে থাকা ততক্ষণ পর্যন্ত এবং চতুর্দিক ফর্সা হওয়া পর্যন্ত জিকির তাসবিহর ভিতরে থাকা। আপনি গাড়ির ভিতরে বসে থেকেই করলেন, তাও কোনো সমস্যা নাই, কিন্তু এই সময়টা অমনোযোগী হওয়া যাবে না। মুজদালিফা থেকে যখন বের হবে, আসলে তো এই সমস্ত মাসালাগুলো হাঁটার মাসালা, যে ওই সময় খুব গাম্ভীর্যের সাথে চলাচল করা এবং হাঁটতে থাকা, এবং মানে এখন তো কঙ্কর মারতে যাবে, শয়তানকে কঙ্কর মারতে যাবে, তো খুব গাম্ভীর্যের সাথে চলা, আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার, হাদিসের ভিতরে এসেছে এই সময় খুব গাম্ভীর্যের সাথে এবং খুব ধীরস্থিরতার সাথে পাথর মারার দিকে অগ্রসর হতে থাকা এবং তালবিয়া পড়তে থাকা, তালবিয়া জবানে থাকবে, আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ এবং তালবিয়া জবানে থাকবে, এই এই এইটা বেশি বেশি পড়বে। আর অল্প সময়ে আপনি তালবিয়া পড়ার সুযোগ পাবেন, কেননা জামরায় আকাবা, যেটাকে বাংলা ভাষায় বড় শয়তান বলে আর কি, বড় শয়তানের জামরায় আকাবা মানে বড় জামরাই কঙ্কর নিক্ষেপ করা, ওখানে সবগুলো জামরাগুলো একই রকমই, মোটা তাজা সব একরকমই, কিন্তু নাম দেওয়া হয়েছে কি সগরা, বস্তা আর কোবরা। তো জামরা আকাবা, তো জামরা আকাবাতে পাথর নিক্ষেপ করতে হবে, সেটা প্রথম দিন জামরা আকাবা যখন আপনি যাবেন, যাওয়ার সময় তো আপনি তালবিয়া পড়তে পড়তে গেলেন, প্রথম কঙ্কর নিক্ষেপ করার আগ পর্যন্ত তালবিয়া পড়া যাবে, ঠিক আছে? তো সুতরাং তালবিয়ার শেষ সময় কিন্তু, এই জন্য এই কঙ্কর মারতে যাওয়ার সময় এই সময়টা তালবিয়ার খুব মোক্ষম সময়, এই সময়টা তালবিয়া এবং তাকবীর দ্বারা মানে মুখরিত রাখা উচিত পরিবেশকে। জামরা আকাবা কাকে বলে এটা বুঝবেন, প্রথম দিন মাত্র এক জামরা একটা মানে পিলারকে মারতে হবে, হ্যাঁ, তো সেটা হলো প্রথম দুইটা পার করে শেষেরটা, প্রথমটা পার করে যাবে, দ্বিতীয়টা পার করে যাবে, কারণ ওখানে দেখাই যাবে, এখানে সবাই ভুল করে কেউ হয় দেখারটা বলে এখানে ইয়ে হয়ে যায়, কিন্তু আসলে প্রথমটা শেষ ছেড়ে যে দ্বিতীয়টা ছেড়ে যে শেষেরটা, শেষেরটাই হলো জামরায় আকাবা। জামরায় আকাবার ভিতরে কিভাবে মারবেন, মিনার ডান দিকে, মক্কা বাম দিকে, মক্কা বাম দিকে রেখে দাঁড়ানো উত্তম, কিন্তু আসলে ওখানে এত কিছু খেয়াল করার সুযোগ পাওয়া যায় না, কেউ হয়তো আগেই রাস্তা অনেক আগ থেকে ধরতে হয়, কেননা যদি আপনি যদি এই দিকে মানে মিনাকে ডান দিকে রেখে যদি মারতে চান তাহলে সে অনেক আগ থেকে রাস্তা আসতেছে, আপনি ওই দিকে গিয়ে মারবেন, যেমন এই কথা কথা এদিকে মিনা যদি ধরেন ডান দিকে আমাদের উত্তর দিকে, হ্যাঁ, ওখানে মিনা ডান হাতের ডানে হয় আর মক্কা হলো হাতের বামে হচ্ছে, যদি এরকম করে দাঁড়াতে চান আপনি কঙ্কর মারার জন্য, আপনাকে অনেক আগ থেকে ডিভাইডার আছে ওখান থেকে আপনাকে আসতে হবে, কিন্তু যদি আপনি আগে থেকে ওটা খেয়াল না করে উল্টা দিক দিয়ে আসতেছেন, লাখ লাখ মানুষ আসতেছে, আপনি এটা উল্টার মানে কোনো মারার ক্ষেত্রে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই, মুস্তাহাবের গেলাম, এটা বিষয়টা মুস্তাহাব হওয়া না হওয়ার মশলা, অন্য দিক থেকে আসলো আপনি সুন্দরভাবে মারতে পারবেন, মিনাকে ডান দিকে রেখে, মিনা মক্কাকে বাম দিকে ডান দিকে রেখেও মারা যায়, কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। উত্তম হলো মিনাকে ডান দিকে রেখে মক্কা বাম দিকে রেখে মারা উত্তম। আর মারবে কীভাবে, মারার সময় কঙ্কর মারার সময় এই দুই আঙ্গুল তর্জনী এবং কি বৃদ্ধা আঙ্গুলিকে একসাথে রেখে এইভাবে আপনি সাতটা কঙ্করকে একসাথে নিয়ে নেবেন হাতে, সাতটা কঙ্করকে একসাথে গুনে নিলেন সাতটা আছে কিনা। এরপরে বিসমিল্লাহি আল্লাহ আকবর, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে মারা, বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে মারবে। এটা খেয়াল করবে যে অনেকেই মনে করে যে ওই পিলারকে লাগাতে হবে, পিলারকে লাগানো কোনো জরুরি না, পিলারকে লাগানোর পরে এই পাথরটা যদি ছিটকে বাইরে এসে পড়ে তাহলে এটা তার মারা হলো না, দর্তব্য হবে না। পিলারের মাঝখানে আর এই বর্ডারে বেশ অনেক জায়গা ফাঁকা, খুব জোরে না মারলেই হয়ে গেল, খুব জোরে মারলে, যদি এত জোরে মারলো যেটাকে না আবার ছিটকে বাইরে চলে আসে তাহলে সেই মারাটা ধর্তব্য হবে না। তাহলে কীভাবে মারতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এমনভাবে মারলো যে পিলারে টাচ করলো নিচে পড়ে গেল, বাস হয়ে গেল। এই পিলা কঙ্কর মারার জন্য কয়েকতলা একসাথে করা আছে, একবারে চার পাঁচতলা পর্যন্ত করা আছে, তো এটা কোনো অসুবিধা না, যে কোনো এক সাইড দিয়ে আপনি ঢুকে গেলেন আপনি কঙ্কর কঙ্কর সুন্দরভাবে মারতে পারবেন। সাতটা কঙ্কর একের পর মারতে হবে, সাতটা কঙ্করে কম করা যাবে না, ঠিক আছে? সাতটা কঙ্করে কম মারা জায়েজ নাই, সুতরাং বেশি মারাও যাবে না, গোনে মারতে হবে এই জন্য। হ্যাঁ, যদি কঙ্কর মারার ক্ষেত্রে সাতটা হলো কি ছয়টা হলো সন্দেহ হয়ে যায় তাহলে একটা পূরণ করতে পারবেন, একটা আবার নিতে পারবেন সন্দেহ দূর করার জন্য। কিন্তু সন্দেহ নাই, আপনি একদিন সাতটা হয়ে গেছে আর একটা অতিরিক্ত মারলেন, সুযোগ পেয়ে আর একটা শয়তানকে একটা মারলেন, না সুন্নত ছুটে গেল। হ্যাঁ, সুন্নত সুন্নতের অনুযায়ী আমল করতে হবে, এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে, সাতটায় মারতে হবে, আটটা মারার কোনো সুযোগ নেই। আটটা যদি ইচ্ছাকৃত মারে তাহলে গুনাহ হবে, ইচ্ছাকৃত আটটা মারার সুযোগ নাই। প্রথম দিন এই ইয়ের পরে মানে জামরা আকাবা, জামরা আকাবা মানে এই বড় শয়তানকে কঙ্কর মারার পরে এখানে আর বিলম্ব করে না, দ্রুত এখান থেকে প্রস্থান করতে হবে, দ্রুত প্রস্থান করতে হবে। তাহলে এখন দেখেন, এর আগে আপনার মশলা একটু থেকে গেছে, তো কুরবানি করতে হবে না, এরপর কুরবানি। হ্যাঁ আচ্ছা, তো এখন কুরবানি, কুরবানির মশলা হলো কঙ্কর মারার পরে কুরবানি। তাহলে এখন এখন হলো উকুফে মুজদালিফা, মুজদালিফা অবস্থান করা একটা ওয়াজিব হলো, কঙ্কর মারা সাতটা কঙ্কর একসাথে মারাটা এটা একটা ওয়াজিব, ঠিক আছে? সাতটা কঙ্কর মারার পরে এরপরে আপনার কুরবানির মশলা। কুরবানি বিষয়ক আমি কিছু কথা এখন মশলা মশাইল বলতেছি। কুরবানি বিষয়ক মশলা হলো এটা যে কুরবানি আপনি কোথায় দিবেন, কিভাবে দিবেন। কুরবানির জন্য ওখানে সরকারিভাবে মানে কুরবানির জন্য বিভিন্ন ব্যাংক, ব্যাংক মানে আমাদের দেশের এরকম ব্যাংকের কথা না, মানে ওখানে হলো কুরবানি টাকা জমা দেওয়ার জন্য একটা সেন্টার থাকে, ওটা সরকারিভাবে পরিচালিত, এবং ওখানে যে সরকারিভাবে যে কুরবানি পরিচালিত হয় এই কুরবানিটা এতটুকু গ্যারান্টেড যে আপনার কুরবানি অবশ্যই দেওয়া হবে। তবে এতটুকু বিষয় যে সময় কতক্ষণে হয়, কেননা কুরবানি করার পরে আপনি হালাল হতে পারবেন, এর আগে হালাল হওয়াটা যাবে না। কুরবানি করা একটা ওয়াজিব, মাথা মুন্ডন করা আর একটা ওয়াজিব, তাহলে একটা ওয়াজিব আর একটা ওয়াজিবের সাথে তরতিব আছে, কঙ্কর মারা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, তিনটা জিনিস পরপর, এর ভিতরে তরতিব ওয়াজিব। প্রথমে কঙ্কর নিক্ষেপ করতে হবে, এরপরে কি কুরবানি আগেও করা যাবে না, কুরবানি এরপরে, এরপরে মাথা মুন্ডন করা। তাহলে এখন মাথা আপনি সরকারিভাবে যদি ওখানে কুরবানি দেন তাহলে কুরবানিটা কখন জবাই হচ্ছে আপনি এটা স্পষ্ট বলতে পারছেন না, কেননা ওই স্লিপে যে সময়টা দেওয়া থাকে এই সময় ঠিক না, এই সময়টা এমনি দেওয়া থাকে কিন্তু আসলে বাস্তবে ওই সময় অনুযায়ী হচ্ছে এই কথা বলা যায় না। এই জন্য আপনা আমরা আপনাদেরকে একটা মানে যারা কুরবানি ওইরকম সরকারিভাবে দিতে চান দিতে পারেন, সরকারিভাবে তারা কয়েকটা বিষয়কে খুব গুরুত্ব দেয়, আমরা এটা খোঁজ খবর নিয়েছি দেখে বলছি। এবং আমাদের এখানে মাওলানা তহাদানী সাহেব আছেন, উনি ওখানে কুরবানির দায়িত্বে বেশ কিছুদিন কাজ করেছেন উম্মুল কোরার পক্ষ থেকে, তো তিনি বলছিলেন এবং আমরা আরও খোঁজ খবর নিয়েছি ওখানে, সেটা হলো যে হাজি সাহেবদের জন্য সরকারিভাবে যেই পশুটা নির্ধারণ করা হয়, পশুর তো বয়স হতে হবে, খাসি হলে সেটা আপনার এক বছর বয়সী হতে হবে, কথা বললেন না, দুম্বা হলে সেটা সেরকম মোটা তাজা হতে হবে যেটা এক বছর বয়সের কাছাকাছি দেখা যায়, কিন্তু এই সমস্ত বিষয়গুলো সরকারিভাবে এটা যাচাই করার জন্য ওখানে লোক নির্ধারিত থাকে, বয়স এবং মান উন্নীত কিনা। কিন্তু অনেক সময় টিম লিডারের মাধ্যমে যদি আপনি এটা করেন, এই অনেক কোনো কোনো ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে বয়স কুরবানি হয়েছে কিন্তু সেটা বয়স উন্নীত হয়নি, শর্তটা পুরোপুরি পাওয়া যায়নি, এরকম অনেক সময় ঘটতে থাকে। এই জন্য দুটা জিনিস খুব সুন্দরভাবে সরকারিভাবে আদায় হতে থাকে। একটা হলো কুরবানি পশুটা নির্বাচন সঠিকভাবে হয়, দ্বিতীয় নম্বর হলো কুরবানিটা অবশ্যই জবাই হচ্ছে। এই দুই বিষয়ে তো কোনো কনফিউশন নাই, কিন্তু সময়টার ব্যাপারে আমাদের এখন ছাড় বিষয়টা থেকে গেল। সময়টার জন্য আমরা এটাকে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি একটু বিলম্বে কুরবান, সেদিন এ কয়েকদিন তো এহরাম সাথেই থাকলো, এখন এহরামটা ছাড়ার জন্য যেন অস্থির হয়ে যায় সব হাজি সাহেব, কখন এহরাম ছাড়বে, কার আগে কে এহরাম ছাড়বে, না জরুরি না আপনি সন্ধ্যার পরে এহরাম ছাড়েন, তাহলে বাস আপনি নিশ্চিন্তভাবে এর আগে কুরবানি হয়ে গেছে আপনার, কথা বুঝতে পেরেছেন? আর একটা হলো যারা সরকারিভাবে দিবেন তারা বিলম্বে না, আগে আগে, যারা মানে ওখানে সিরিয়ালটা হয় টোকেন অনুযায়ী, যে আগে দিবে তারটা আগে আগে জবাই হবে, হ্যাঁ কুরবানির টাকাটা আগে নিয়ে যাবে, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এটা এই বছরকে আগে নিয়ে নিয়েছে, এটা তো জানি না এবার, তাহলে তো ভালো মাশাআল্লাহ, তাহলে তো আগেই নিয়ে নিয়েছে, তাহলে আর কোনো চিন্তাই নাই, সব আগে আগে নিয়ে নিয়েছে। কখন হলো এটা মেসেজ আসলে পাবেন না আপনি, এই মেসেজটা ওখানে পাওয়া যাবে না, এই জন্য আপনি একটু বিলম্ব করে আসরের পরে করলেন, আসরের পরে আপনি মাথা মুন্ডন করলেন। এখানে একটা মাশাআল্লাহ আমরা আলোচনা করতে পারি, সেটা হলো যে এই যে মানে কঙ্কর মারা, কয়েকটা বিষয়, কঙ্কর মারা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, এটা ওয়াজিব না তরতিবটা? ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহিমাল্লাহর নিকটে এই ওই তরতিবটা ওয়াজিব নয়, যেমনিভাবে অন্যান্য মাজহাবে ওয়াজিব নয়, কথা বুঝতে পারছেন? এই যে সংকট, এখন তো আরও বেশি সমস্যা হয়েছে যে এখন আর এখতিয়ারই নাই, আগেই জমা নিয়ে নিয়েছে, তো আগে জমা নেওয়াতে এটা এতটুকু বিষয় হলো যে টিম লিডারের অনেক সময় এমনও ঘটনা ঘটেছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে টিম লিডারের মাধ্যমে কুরবানি করলে কুরবানি হচ্ছে না, এরকম ঘটনা তো আমরা গতবারও একটা মাসালার এরকম সম্মুখীন আমরা হলাম, মাসালা জিজ্ঞেস করে মানুষে যে ঘটনা দেখা গেছে যে সে টিম লিডার ওই কুরবানি করেনি, এখন তারা কি করবে, এখন তারা এটার মাসালা জিজ্ঞেস করতেছে এখন কি করবে, তো মানে কুরবানি না করলে তার মাথা মুন্ডন করার মাসালা আসলো ইত্যাদি ইত্যাদি, তো সে বলে যে আমরা করবো করবো করে দেরি হয়ে গেছে আর কি, এই এমন সময় তাদের অথচ সব সাথীরা মাথা মুন্ডন করে ফেলেছে, এই ধরনের সমস্যাগুলো টিম লিডারের মাধ্যমে করলে এগুলো জটিলতার ভিতরে পড়তে হয়, ওখানে ওনাদেরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে বা অন্য কিছু, সেগুলো আমরা এখানে আলোচনা করার প্রয়োজন মনে করি না, তবে এই বছর এই সমস্ত আলোচনার আর প্রয়োজনই নেই যেহেতু আগে আগেই সরকারিভাবে নিয়ে নিয়েছে, সুতরাং আমরা মাসলার ওই দিকটা আমরা আলোচনা করতে পারি যে সরকারিভাবে যেহেতু নিয়ে নিয়েছে তো আমরা দিতে বাধ্য, এখন তার এখতিয়ার নাই, এখন তার দিতে বাধ্য, আমরা আগেই আমাদের ইয়ের ভিতরে অটো চলে গেছে, এখন মাসলা দাঁড়াবে যে আমরা একটু যদি বিলম্ব করে করলাম অথবা কঙ্কর নিক্ষেপ করার পরেই আমরা কুরবানি করে মাথা মুন্ডন করে নিলাম, ভেবে নিলাম যে আমার কুরবানি হয়ে গেছে, তো হতে পারে এমন, হতে পারে এমন যে তরতিব ভঙ্গ হলো, কথা বুঝতে পেরেছেন? তাহলে তরতিব ভঙ্গ হলে হানাফি মাযহাবের মুফতাবিহি কওল অনুযায়ী, ফতোয়ার অনুযায়ী তাকে দম দেওয়া লাগে আবার একটা, কিন্তু হানাফি মাযহাবের ভিতরে সাহেব আইন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমাতুল্লাহ তাআলার বক্তব্য রয়েছে এবং এই বক্তব্যের পক্ষে দলিলও রয়েছে যে এরকম ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, ছাড় দিয়েছেন, ইফআলওয়ালা হারাজ বলেছেন, রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি এটা সামনে যাও করতে থাকো কোনো সমস্যা নাই, এটার কারণে তোমার কুরবানি ওয়াজিব হবে না, এরকম কথা কোনো কোনো ওলামা একরাম এবং ফোকা একরাম এটা ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যায় এমন করেছেন যে কুরবানি তোমাকে এখানে দম দিতে হবে না, তো যাই হোক এই হাদিসের ব্যাখ্যা যদিও নাকি ভিন্ন রকমও আছে, কিন্তু এইরকম পরিস্থিতিতে যখন নাকি সরকারিভাবে আগেই আমাদের টাকা নিয়ে নিয়েছে তাহলে আমরা একটু বিলম্বে অর্থাৎ আসরের দিকে মাথা মুন্ডন করব, হবে না নাকি? না এটা খুব কষ্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তো আসরের পরে যদি আমরা মানে মাগরিবের আগ দিয়ে আমরা যদি কি করি, মাগরিবের আগ দিয়ে মাথা মুন্ডন করি মানে অর্থাৎ মক্কাতে চলে গেলাম এহরাম অবস্থাতেই, এহরাম অবস্থাতেই মক্কায় চলে গেলাম, মক্কায় গিয়ে যেতে যেতে মিনা মানে মাগরিবের সময় প্রায় হয়ে যায়, এত আগে তো কঙ্কর মারা হয় না সাধারণত, বা যদি কঙ্কর আপনি আগেই মারেন জোহরের সময় মারেন, আপনি আসরের ভিতরে ভিতরে মক্কায় পৌঁছে গেলেন, ধরেন একটু আরাম করেন, একটু ক্লান্ত শরীর থাকে একটু আরাম করলেন, আরাম থেকে করে ঘুম থেকে উঠে পরে আপনি মাথা মুন্ডন করলেন, মাথা মুন্ডন করে গোসল করে আরাম করে, তা আমরা এবার তরতিবটা একটু ভিন্ন করে দিলাম, সমস্যা তো নাই নাকি? হ্যাঁ,
যেন তরতিবটা ইচ্ছাকৃত ভঙ্গ না হয়ে যায়, এটা একটু সময় দিলাম আমার কঙ্কর মারার মাঝে এবং মাথা মুন্ডন করার মাঝে কিছু সময় আমি রাখলাম, যে সময়টাকে আমি অনুমান করলাম যে এই সময়ের ভিতরে আমার কুরবানি হয়ে গেছে, তাহলে কাজগুলো আমার সুন্দর হলো এবং মাসলাসম্মত হলো। এরপরও যদি কখনো লঙ্ঘন হয়ে যাওয়ার ভয় হয় তাহলে সে মাসলা তো আমাদের সামনে থাকলোই। স্পষ্ট হয়েছে বিষয়টা? এই দিনে ওয়াজিব কয়টা হয়ে গেল তাহলে? একটা হলো মুজদালেফা অবস্থান, ফজরের পরে মুজদালেফা অবস্থান একটা ওয়াজিব, আর একটা হলো কঙ্কর মারা। এখন কঙ্কর মারার ক্ষেত্রে অনেক হাদিস সাহেব এমন করেন যে এই ইয়ে থেকে সরাসরি কঙ্কর মারতে চলে যান, এতে অনেক লম্বা সময় হাঁটতে হয়, কেননা মুজদালেফা থেকে মিনা, মিনা থেকে আবার কঙ্কর মারা প্রায় আপনার ধরেন 7-8 কিলো বা 9 কিলো পর্যন্ত হাঁটতে হয়, অনেক সময় কষ্ট হয়ে যায়। আপনি এই সময় মুজদালেফায় আপনার তাঁবুতে আরাম করতে পারেন, আরাম করে আপনি বিকালের দিকে গেলেন, কোনো সমস্যা নাই। কঙ্কর মারার সময় কখন থেকে হয়? প্রথম দিনে একবারে সুবে সাদেক থেকে শুরু হয়, প্রথম দিন সুবে সাদেক থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ ফজরের সময় থেকে নিয়ে, ফজরের সময় থেকে নিয়ে পরবর্তী দিন ফজর পর্যন্ত সময় থাকে, তাড়াহুড়া তো নাই, পুরো বিকাল করতে পারবেন, রাত্রে পুরা রাত্রে সময় আছে, তাড়াহুড়া নাই। এখানে যে একটা মাসালা কিতাবাদিতে লেখে যে সেটা হলো রাত্রিবেলা কঙ্কর নিক্ষেপ করা মাকরু, বর্তমান সময়ে এই মাসালাটা আমলযোগ্য না, এই জন্য যে এর আগে ভিড় থাকে প্রচণ্ড, সবাই সব হাজিরা যদি মুস্তাহাব আদায় করতে যায় তাহলে দেখা গেল যে এটা হলো মুস্তাহাবের খেলাফ বলা হয়েছে, এই মাকরুটা ওই মাকরু না, মাকরু তাহরিমি, মানে মুস্তাহাব অনুত্তম আর কি, অনুত্তম পর্যায়ের মাসালা। তো এখানে এমনটা জটিলতা নেই যে আপনাকে মানে মাগরিবের আগেই মারতে হবে, আবশ্যক নয়, আপনি মাগরিবের পরে করেন, সাথে বিশেষভাবে যদি মা বোনরা থাকে তাহলে আপনি আগে যাওয়ার রিস্ক নিয়েন না। কিন্তু বাস্তবতা হলো কি যে এই সময় কঙ্কর মারার জন্য, কঙ্কর মারবে মিনা মক্কায় যাবে এই জন্য অস্থির হয়ে যায় সব হাজি সাহেবরা, সময় তো আছে, লম্বা সময় আছে, এই সময়গুলোকে কাজে লাগানো যেতে পারে। আমাদের সাজেশন হলো আপনি মাগরিবের আগ দিয়ে যান, আসরের পরে একটু সূর্যের তাপটা কমে যাবে, কেননা সূর্যের তাপটা অনেক কঠিন ওখানে, এই সময় অনেকে সূর্যের এই তাপের কারণে হাজি সাহেবরা বেহুশ হয়ে যায়, অনেকে ডিহাইড্রেশন হয়ে যায় অনেক, এই জন্য একবারই ওই মানে মুজদালেফাতে সূর্য উদয়ের সাথে সাথে তো এর আগেই তো রওনা হলেন, আপনি মুজদালেফা বা মিনাতে তাবুতে এসে আপনি অবস্থান করলেন, এখানে এসে কিছুক্ষণ থাকলেন, কিছুক্ষণ অবস্থান করলেন, একটু ঠান্ডা হলেন, এরপরে বিকালের দিকে আপনি আসরের পরে যখন সূর্যের তাপটা কমে যাবে আপনি বের হন, এতে মাসালাও ঠিক থাকে আবার নিজের নিজের অবস্থানও মানে সহজ হয়, এটা কঠিন হয় না তখন। কঙ্কর মারার যে সময়টা, সময় কখন থেকে, প্রথম দিন সময় কখন থেকে বলেন আমার সাথে? ফজর থেকে ফজর পর্যন্ত, 10 তারিখ ফজর থেকে 11 তারিখ ফজর আগ পর্যন্ত, ঠিক আছে, লম্বা সময়, 24 ঘন্টার সময়, পুরো 24 ঘন্টার সময় এখানে। হ্যাঁ, এই 10 তারিখে আপনার আরও কাজ আছে, কঙ্কর মারার পরে আপনার কুরবানি করা, কুরবানি করার পরে মাথা মুন্ডন করা, তাহলে কয়টা ওয়াজিব হলো? 3টা আর একটা উকুফে মুজদালেফা, 4টা হয়ে গেল। এরপরে আপনি মক্কা যাবেন, মক্কায় গিয়ে 10 তারিখ রাত্রেও করতে পারেন, 11 তারিখ করতে পারেন, 12 তারিখ আসরের আগ পর্যন্ত সময় তওয়াফে জিয়ারত করার। মক্কায় গিয়ে আপনাকে এখন তওয়াফে জিয়ারত, এখন কাজ কি? কঙ্কর মারার পরে কি কুরবানি করা, এরপরে মাথা মুন্ডন করা, মাথা মুন্ডনটা আপনি মিনাতে করতে পারেন, মক্কাতে যেও করতে পারেন, তবে এখানে লক্ষণীয় হলো কারো হোটেল যদি দূরে হয়, এত দূরে যে হিলের ভিতরে মানে একবার মসজিদ আয়েশার এলাকার ভিতরে, ওই রকম এলাকার ভিতরে দূরে হলো, তাহলে তিনি অবশ্যই মক্কাতে বা হেরেমের এলাকায় কুরবানি করতে হবে,
কুরবানি এবং মাথা মুন্ডন দুটাই কোথায়? কুরবানি তো এখানে এমনি সরকারিভাবে হচ্ছে, তাহলে তার কোনো কথা না। মাথা মুন্ডনটাও কোথায় করতে হবে? হেরেমের এলাকায়, অর্থাৎ মিনাতে, মিনাও হেরেমের এলাকার ভিতরে এবং মক্কার ভিতরে করতে হবে। এটা আপনি মানে ওই আজিজিয়া পার হয়ে যাদের হিলের ভিতরে, আজিজিয়াও হেরেমের ভিতরেই, আজিজিয়ার এলাকাও হেরেমের ভিতরে, কিন্তু কারো যে মসজিদে আয়েশা বা এরকম এলাকার দিকে থাকে, কারো হোটেল এমন থাকে যারা খুব ছোট প্যাকেজে যায়, তাদের অনেক দূরে থাকে, একটু নিজেরা যাচাই করে নেব এটা হিলের ভিতরে পড়ছে কিনা। হুদুদে হারাম এটা দেখা যায় যে হুদুদে হারামের পরে কেউ চিন্তা করলো যে না ঠিক আছে আমি, আমার আত্মীয় স্বজন আছে, হস্ত হয়ে গেল, আমি জিদ্দা চলে যাই, জেদ্দা গিয়ে ওখানে মাথা মুন্ডন করবো, রাত্রে থেকে পরে এসে সকালবেলা এসে কি করবো, তফে জিয়ারত করবো, জেদ্দাতে গিয়ে মাথা মুন্ডন করলে দম অজীব হয়ে যাবে, কথা বললেন না? তাহলে মাথা মুন্ডনের জায়গা কোনটা? হেরেমের এলাকায়। তাহলে এই দিনে মাথা মুন্ডন, এই মাথা মুন্ডনটা আপনি বিলম্বও করতে পারেন, 11 তারিখে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এমন বুজুর্গকে দেখেছি যে ওনারা প্রথম দিন মাথা মুন্ডন করতেন না, দ্বিতীয় দিনে করতেন, হ্যাঁ মানে ওই আস্তে ধীরে কুরবানি করবেন, ওনারা পরে মাথা মুন্ডন করবেন, এরকম দেখেছি কাউকে কাউকে, কোনো সমস্যা নাই। 10 তারিখেই যে মাথা মুন্ডন করতে হবে এমন জরুরি না, কিন্তু মানে তওয়াফে জিয়ারতের সময় কখন? 12 তারিখ আসরের আগ পর্যন্ত, এর ভিতরে তওয়াফে জিয়ারত আপনাকে শেষ করতে হবে। স্পষ্ট হয়েছে? আপনি যখন হালাল হলেন, হালাল হওয়ার পরে আপনি স্বাভাবিক পোশাকে এসে গেছেন, স্বাভাবিক পোশাকে, এখন তওয়াফে জিয়ারতের পরেই আবার সাই আছে, হজের সাই। কিসের সাই? হজের সাই ওয়াজিব, তওয়াফে জিয়ারত ফরজ, তিনটা ফরজ, এই তিনটা তৃতীয় নম্বর ফরজ আদায় হয়ে যাচ্ছে তওয়াফে জিয়ারত। হজের তওয়াফ, এটা হজের মূল তওয়াফ, হজের তওয়াফ আপনি তওয়াফে জিয়ারত আগের নিয়মেই, শুধু এতটুকু যে শরীরে কি থাকছে না, এহরাম, এহরাম থাকছে না, এহরাম না থাকলেও আপনি যেহেতু পরবর্তীতে তওয়াফে জিয়ারতের পরে আপনাকে আবার কি করতে হবে, সাই করতে হবে, সাই যদি আপনি আগে করে না থাকেন, সাই আগে করার মশলা বলেছি গতকালকে, আবারও এখনও বলবো, সাই যদি আপনি তর্তিম মতো করেন তওয়াফে জিয়ারত এরপর সাই, তাহলে তওয়াফে জিয়ারতের ভিতরে প্রথম 3 চক্র রমল করতে হবে, বীর দর্পে হাঁটা যেটা দেখেছিলাম না, এই বীর দর্পে হাঁটার আমলটা এটা মানে আপনার প্রথম 3 চক্র করতে হবে। যদিও শরীরে এহরাম নাই, এই জন্য ইস্তেবাও নাই, এহরামের কাপড় ডান বগলে নিচ দিয়ে যে পড়ার যে তর্তিব এটা এখন আর নাই। কারো শরীরে যদি এরকম থাকে যে না এখনও তিনি হালাল হননি, তওয়াফে জিয়ারত করতে চান, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। হালাল না হওয়ার পর মানে তার কুরবানি করার ক্ষেত্রে দেরি মনে করছে, একটু দেরি, তা আমি চিন্তা করলাম যে আসরের পরপর 10 তারিখ আসরের পরে আমি কী করে নিব, তওয়াফে জিয়ারতটা করে ফেলি, এরপরে আমি কী করবো, হালাল হব, তাহলে সে শরীরের এহরাম আছে, তো ইস্তেফা করতে হবে তার। যদি তার আগে হালাল হয়ে যায় তাহলে ইস্তেফাও লাগবে না, তবে রমল করতে হবে, যেহেতু পরে কি আছে, সাই আছে। হজের সাইটা আগে করা যায়, মিনাতে যাওয়ার আগেও করা যায়। কোনো কোনো টিম লিডাররা মানে সাথীদের সহজার্থে এটা আগে করে ফেলে, বা সাথে যদি মহিলারা থাকে, বৃদ্ধ থাকে, তো তাদের আগে করে নেওয়া যায়, জায়েজ আছে। যেহেতু যদি উত্তম হলো এই তর্তিবে করা, কিন্তু আগে করা জায়েজ আছে, কিন্তু এটার জন্য শর্ত হলো 2টা শর্ত, মনে আছে আমাদের? কেউ বলতে পারবেন 2টা শর্ত কি কি বলেন তো দেখি, বলেন কি? হ্যাঁ 2টা শর্ত কি কি? একটা হলো হজের এহরাম করতে হবে, দ্বিতীয় হলো তওয়াফ একটা করতে হবে। একটা মানে কি? 7 চক্র আর কি, 7 চক্রে একটা হয়, তো নফল তওয়াফ করতে হবে, নফল তওয়াফের পরে সাই। মানে একটা কথা খেয়াল করতে হবে, সেটা হলো যে সাই তওয়াফ ছাড়া হয় না। এখন হজের সাইটাকে যদি আপনি আগে করতে চান, অগ্রিম করতে চান, তাহলে হজের এহরাম করা আবশ্যক, হজের এহরাম করতে হবে এবং সাথে কি করতে হবে, তওয়াফ, নফল তওয়াফ করতে হবে, এ নফল তওয়াফের পরে সাই করতে পারবেন। হ্যাঁ এই ক্ষেত্রে আর পরে সাই করতে হবে না। যেই যেই তওয়াফের পরে সাই আছে, যেই তওয়াফের পরে সাই, আপনি যদি এই তওয়াফ নফল তওয়াফের পরে সাই করেন ইচ্ছাকৃত, আগে থেকে টার্গেট করেন, তাহলে নফল তওয়াফের ভিতরে ইস্তেবা নফল দুটোই আছে। কেননা এটা একটা কায়দা, এটা একটা মূল মৌলনীতি, যেই তওয়াফের পরেই সাই করবেন সেই তওয়াফের ভিতরে ইস্তেবা এবং রমল আছে। যেহেতু আপনি এহরাম করা আছে, আপনার এহরাম করে ফেলেছেন, আপনার ইস্তেবাও করতে হবে, রমলও করতে হবে আপনাকে। স্পষ্ট হয়েছে বিষয়টা? হ্যাঁ, তাহলে হজের সাই আগে করে নেওয়া যায়। শর্ত হলো কি, দুইটা শর্ত কি, হজের এহরাম করতে হবে এবং নফল তওয়াফ করতে হবে, এরপরে সাই করতে পারবেন আপনি। হজের এহরাম কোথায় করব, হজের এহরামটা কোথায় করতে হবে, একটা পিছনের প্রশ্ন, একটা প্রশ্ন করি, হজের এহরাম মক্কাতে করতে হবে। আপনি যখন নাকি ওমরার করতে যাবেন, ওমরার এহরামের জন্য মক্কা থেকে বের হতে হয়, হেরেম থেকে বের হতে হবে, হিলে যেতে হবে, মসজিদে আয়েশা যেতে হবে, কিন্তু হজের এহরাম হেরেমের ভিতরে করতে হবে, মসজিদে আয়েশায় যাওয়া যাবে না। বিধান হলো মসজিদে আয়েশা যাওয়া যাবে। কেউ যদি মসজিদে আয়েশা যায়, ওখানে গিয়ে হজের এহরাম করে, ওখান থেকে মিনায় চলে গেল, দমজিব হবে। হ্যাঁ, যদি মসজিদে আয়েশা থেকে এহরাম করলো, এরপরে আসে এবার সে মক্কাতে হেরেমে এসেছে, এখানে এসে একবার তালবিয়া পড়েছে, তাহলে তালবিয়া তার ধরে না হলো যে সে তার এহরামটা এখান থেকে হয়েছে, ওখানে বাতিল, ওটা দম আজিব হবে না। তো এই জন্য মাসালার কিছু সুবিধা আছে। তাহলে আমাদের এই কথা পূর্বে জানা থাকলো যে হজের এহরাম কোথায় করব আমরা, হেরেম শরীফ, হেরেম থেকে করি, হারাম থেকে করি, হারাম শরীফ থেকে করি, অথবা হেরেমের এলাকা থেকে, মানে হিলের আগে, মানে হারাম শরীফের পরে একটা জায়গা আছে যেটাকে হেরেমের এলাকা বলে, এরপরে হিল, এরপরে হলো মিকাত, কথা বুঝলেন না? তো এই জন্য এই জায়গাগুলোর কিছু ভেরিয়েশন আছে, কিছু আহকামের কিছু পার্থক্য আছে এখানে। হজের এহরাম তাহলে কোথায় থেকে করব আমরা, হেরেম শরীফ থেকে, হারাম থেকে করব। হ্যাঁ, এতটুকু মনে থাকলেই হবে। আর বলেছিলাম মাঝখানে যে মসজিদে হারাম থেকে, মসজিদে হারামের ভিতরে একটা একবার সুবহানাল্লাহ বলা কি, এক লক্ষ সুবহানাল্লাহ বলে, ওখানে থেকে যদি আমরা মসজিদে এহরাম করে ফেলতে পারি, যদিও কোনো কিতাবে লেখা টেখা নাই, আসলে এই সমস্ত মাসালা একটা আবেগের মাসালা, সুযোগ পাচ্ছি মসজিদে হারাম থেকে করলাম, ওখানে দুই রাকাত নামাজ পড়লাম, পড়ে একটু কি ওখানেই এহরাম করলাম, তো আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হওয়ার যোগ্য, এবং এটা আরও বেশি মানে এক এক এহরামই এক লাখ এহরামের মতো হয়ে গেল। তওয়াফে জিয়ারতের পরে সাই, আগের নিয়মে ওমরার তওয়াফ, ওমরার তওয়াফ যেমন ছিল, এরপরে সাই, যা যা নিয়ম ওখানে আলোচিত হয়েছিল সবগুলো এখানে এখানে প্রযোজ্য, কোনো বিষয় এখানে শুধুই ইস্তেবার মাসালা, যেহেতু এহরাম সাথে নেই, এই জন্য ইস্তেবার না করার মাসালাটা এখানে আলোচিত হলো, বাকি অন্যান্য সকল মাসালা ইয়ার মতোই, কিসের মতো, হ্যাঁ ওমরার মতো। এখন আমরা যাই, তাহলে এখানে কয়টা ওয়াজিব হলো, পঞ্চম নম্বর ওয়াজিবটাও আদায় হয়ে গেল, পাঁচটা ওয়াজিব, সাইটা ওয়াজিব, তওয়াফে জিয়ারত হলো ফরজ, সাইটা কি ওয়াজিব। তাহলে প্রথম নাম্বার আমার ওয়াজিবগুলো আমরা গণি, দেখেন উকুফে মুজদালিফা, মুজদালিফা অবস্থান করা, এখন মনে থাকবে দেখবেন, আর ভুলবেন না আপনি, মুজদালিফা অবস্থান করা, এরপরে কি কঙ্কর মারা, এরপরে কি কুরবানি করা, এরপরে মাথা মুন্ডন করা, এরপরে সাই করা, তো হয়ে গেল পাঁচটা। পাঁচটা সহজ কিনা নাকি না মুখস্থ করতে, আগে তো ছয়টা মুখস্থ হয়নি, কিন্তু এখন ছয়টা পাঁচটা মুখস্থ হয়ে গেল কি না। শেষটা হলো তওয়াফে বিদায় তওয়াফ করা, যে আশা রাখ দিয়ে আবার তওয়াফ করেন একটা। এই বিদায় তওয়াফটার মাসালাটা আরও আছে, ওগুলো পরে বলি মাঝখানে। আবার কঙ্কর মারা এখন ওয়াজিব শেষ হয়নি, প্রথম দিনের কঙ্কর হলো, দ্বিতীয় দিন তৃতীয় দিনের কঙ্কর মারার মাসালা এখন থেকে গেছে, এই জন্য ওই মাসালা আমরা এখন আলোচনা করবো। এখানে আর একটু বিষয়ে আলোচনা, সিরিয়াল মতো যায়, আমরা প্রথম দিন এখন আমল শেষ করি না, আমরা তওয়াফে জিয়ারত করলেন, সাই করলেন, সাই করতে করতে অনেকের রাত ১২টা হয়ে যাচ্ছে, কথা বলেন না, বিলম্বে যারা যায়, যে মাগরিবের পরে যদি তওয়াফ ধরে অথবা এশার পরে তওয়াফ করতে, তওয়াফ সাই করতে করতে রাত ১২টা, এখন শরীর আর জব দেয় না, যা আবার মিনায় যাবে, এখানে হোটেল আছে সুন্দর, একটু এসি টেসি আছে, এখানে একটু শোয়ার জন্য খুব মন চায়, কথা বুঝলেন না? কিন্তু এই রাত্রে মাবিতে মিনা, মিনায় অবস্থান করাটা সুন্নতে মুয়াক্কাদা, অন্যান্য মাযহাবে ওয়াজিব, গুরুত্বপূর্ণ সুন্নত, এইখানে আসলে ছাড় দেওয়া যাবে না, মিনাতে অবশ্যই রাত্রে চলে যেতে হবে। এটা একটু কঠিন, কঙ্কর মারার পরে এই তওয়াফে জিয়ারত করা, সাই করা, আবার রাত্রে মিনা ফিরে যাওয়া, এটা একটু কঠিন। তাবুতে যান আর না যান, আপনি একটা ট্যাক্সি নিয়ে, আপনি যদি মিনার যে কোনো এলাকাতে আপনি অবস্থান করলেন, আপনার রাত্রি মাবিতে মিনার হক আদায় হয়ে গেল, আপনি ফজরের সময় ফজর নামাজ পড়ে আবার আপনি চলে আসেন, এসে জোহর পর্যন্ত তখন আপনি ঘুমায় টুমায় পরে যান আবার, কেননা জোহর পর্যন্ত এই সকালবেলা এখানে মিনা থাকা কোনো ওয়াজিব সুন্নত না, মিনাই পাঁচ অক্ত নামাজ পড়া সুন্নত, আর মাবিতে মিনা রাত্রি রাত্রি যাপন করা সুন্নত।
কিন্তু মিনা থেকে একবারে বেডিং পত্র নিয়ে রাত্রেই চলে আসা, এটা মাকরু, আসা যাবে না। আসা যাওয়ার ভিতরে থাকতে হবে, একবারে এসে যাওয়া যাবে না বিছানাপত্র নিয়ে, কেননা এমনি মন মক্কা দিকে ধাবিত থাকে, আরো বিছানাপত্র নিয়ে কাপড় চোপড় নিয়ে যদি মক্কা চলে আসেন আর মিনা যেতে মনে চাইবে না। অনেকেই দেখা যায় এরকম, কেউ কেউ দেখা যায় এখন ইদানিং এরকম দেখা যাচ্ছে যে এই সময় মিনা মক্কাতে আসলে আর মিনায় ফিরে যান না। কিন্তু আসলে নুসুক যদি আমরা পালন করতে চাই, হজের আহকাম পালন করতে চাই, তাহলে মিনায় অবস্থান করার গুরুত্ব কোনোভাবেই কম নয়। কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের মাঝহাবে না সুন্নতে মুআক্কাদ। আসলে মাঝহাবের বিষয়টা তো এখানে, এখানে বিষয়টা দেখা হলো রসূলুল্লাহ সাল্লাম অনুকরণ কি, ব্যাখ্যাটা বড় কথা না, রসূলুল্লাহ সাল্লাম অনুকরণটা বড় কথা। কোনো মাঝহাবে এই কথা বলেনি যে তুমি মক্কায় এসে থাকতে পারবে। অন্য হানাফি মাঝহাবও এরকম বিষয় যে মাল সামানা নিয়ে চলে আসা এটা মাকরু, মাল সামানা মিনাতেই থাকবে, শুধুই তওয়াফে জিয়ারতের জন্য সে মক্কায় আসবে। মক্কায় আসার না হলেও দরকার ছিল না, তওয়াফে জিয়ারত যদি না হতো তাহলে মক্কায় আসা লাগতো না। তওয়াফে জিয়ারত এবং সাইয়ের জন্য আমাকে মক্কায় আসতে হচ্ছে, এবং 10 তারিখ রাত্রের ভিতরে ভিতরে ফজরের আগে আগে তওয়াফে জিয়ারত এবং সাই করে ফেলাটা উত্তম। হ্যাঁ, তওয়াফে জিয়ারত সাইয়ের ভিতরে যদি আপনার রাত 12টা 1টা হয়ে যায়, আপনি শেষ রাতের দিকেও মিনাতে চলে যান, সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু আকসার অধিকাংশ রাত্রি মিনায় অবস্থান করাটা এটা মাবিতে মিনার সুন্নতে মুআক্কাদা অধিকাংশ সময়। এবং রাত্রির শেষ ভাগে যদি আপনি যে 2টা 3টার দিকেও হাজির হয়ে গেলেন, 3টা থেকে 4টা 5টা 6টা পর্যন্ত 3 ঘন্টা থাকলেন, মাবিতে মিনা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে হোটেলে ঢোকা যাবে না, হোটেল ঢুকলে আর শরীর মানে না, এই সময় ঘুম চেপে বসে, হ্যাঁ তখন মিনা চলে যায়, মিনা ছুটে গেল। অনেক মানুষের এই প্রথম দিনের মিনা ছুটে যায়, কেন মক্কায় গিয়ে সেই রাত্রে আর আসে না ফিরে, তার পরের দিন আসে, বাহানা থাকে যে তওয়াফে জিয়ারত করবে, সাই করবে, এ করতে করতে পরে আবার খাওয়া দাওয়ার সময় হয়ে যায় রাত্রে, এরপর খাওয়া দাওয়া করলে তো শরীর ভারী হয়ে গেল। আর বিশেষ করে মা বোনরা সাথে থাকলে, বৃদ্ধরা সাথে থাকলে তখন আরও সমস্যা হয় যে ওনাদের যে, তো হ্যাঁ যারা অসুস্থ থাকেন তাদের জন্য ছাড় আছে, অসুস্থতার জন্য ছাড়, সবার জন্য ছাড় নেওয়ার দরকার নাই। যারা অসুস্থ থাকেন, এমন আছে যারা হাঁটু ব্যথা কোমর ব্যথা, এই প্রথম দিন এই আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা কঙ্কর মারা, কঙ্কর মেরে আবার মক্কাতে আসা, এই সময় গাড়ি পাওয়া যায় না, এই পুরো সময়টাই কেমন যেন অনেক সময় হাঁটতে হয়। আবার মক্কায় এসে তওয়াফে জিয়ারত করা, সাই করা, তো বেশ শ্রম সাধ্য ব্যাপার, অনেক লম্বা হাঁটার বিষয় থাকে, বৃদ্ধ মানুষরা বা মা বোনরা অনেকেই খুব মানে ক্লান্ত হয়ে যান। মা বোনদের জন্য, বৃদ্ধদের জন্য ছাড় থাকবে এই বিষয়টা, রাত্রেবেলা মিনাতে না গেলেও তাদের হজ ইনশাল্লাহ আদায় হয়ে যাবে, কবুল হবে ইনশাল্লাহ। কিন্তু যারা যাওয়ার সামর্থ্য রাখে তারা এই সুযোগ গ্রহণ করবে না, এই ছাড়, এই ছাড়, এই সুযোগ নেবে না তারা। তারা রসূলুল্লাহ সাল্লামের অনুকরণ, আমাদের হজের সকল ক্ষেত্রে সুন্নতের অনুকরণটাকে আমরা সবসময় প্রাধান্য দিব। যদি আমি হজ সুন্দরভাবে আদায় করতে চাই, সুন্নত যত সুন্দর হবে আপনার, যত বেশি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়টা খেয়াল রাখবেন, হজ আপনার তত ফার্স্ট ক্লাস হজ হবে, সুন্দর হবে হজ, হজ কবুল হবে আল্লাহ তাআলার কাছে। সুন্নত বাদ দিয়ে হজ কবুল হয় না, সুন্নত, সুন্নত হলো আমলের জন্য ওই রকম যেন পাখির জন্য ডানা, যেমন ডানা না থাকলে সে পাখি উঠতে পারবে? সে পাখি হলো কিভাবে? ডানা না হলে যেমন পাখি উঠতে পারে না, এই সুন্নত না হলেও এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য সুন্নতে, এই সুন্নত, সুন্নত শব্দটা শুনে আমরা, এটা সুন্নত কাল ওয়াজিব, ফজরের 2 রাকাত সুন্নত যেমন ছাড় দেওয়া যায় না, ঠিক মাবিতে মিনা ওই রকম গুরুত্বপূর্ণ সুন্নতের অন্তর্ভুক্ত, ওয়াজিবের মতো। এবং অন্যান্য মাজহাবের ভিতরে ইনারা ওয়াজিবই বলে, কাল ওয়াজিব না, একবার ওয়াজিবের মতোই ওয়াজিবই বলে, এবং ওরা বাধ্যতামূলক থাকতে হয় সেখানে, বাধ্যতামূলক থাকতে হয়। যদিও মাবিতে মিনা, মিনায় রাত্রি যাপনটা ছুটে গেলে দম ওয়াজিব হবে না। মিনায় কি করবেন? মিনায় এসে আল্লাহ তাআলা বলেন ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, আল্লাহ তাআলা বলেছেন ফাইযা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা। এই আয়াত নাজিল হয়েছে মিনার জন্য। মিনাতে কি করবে? এখন তার তালবিয়া নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাই, কিন্তু মিনাতে কি করবে? মিনাতে থাকতে হবে, মিনাতে কাজ, 3টা কাজ, কয়টা কাজ মিনার? 3টা কাজ। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া,
পাঁচ অক্ত নামাজ মিনায় পড়া এটা সুন্নতে মুয়াক্কাদা। মাবিতে মিনা, রাত্রির অধিকাংশ সময় মিনায় অবস্থান করাটা গুরুত্বপূর্ণ, সুন্নত এবং ওয়াজিব, ওয়াজিব পর্যায়ের। তৃতীয় নম্বর হলো যে যতক্ষণ পর্যন্ত মিনায় অবস্থান করবে আল্লাহ তাআলা জিকির করতে থাকা, এত বেশি জিকির করবে। আল্লাহ তাআলা বলেন যে ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দ যিকরা, যেভাবে তুমি বাপ বাপ বলতে, যতবার বাপ বলেছে তার চেয়ে বেশি তুমি কি বলো, আল্লাহ আল্লাহ বলো। মানে এরকম কাযিকরিকুম আবাকুম, তোমাদের বাপ দাদাদের আলোচনার মতো আও আশাদ্দ যিকরা, অথবা এর চেয়েও বেশি। বিষয়টা কি ছিল এখানে, এই আয়াতের পটভূমিটা কি, শানে নুজুল কি? শানে নুজুল হলো যে মক্কাতে জাহিল যুগের ভিতরে এমন ছিল যে তারা তারা ওই আরাফা মানেই হজের ছুটি, হজ শেষ হয়ে গেছে, এখন ওনারা মিনাতে এসে এই সময়টা বেশ ফুর্তি মানে সময় কাটাইতো। তো হজ তো শেষ হয়ে গেছে, এই সময় প্রত্যেকেই নিজেদের বাপদাদার গুণ প্রশংসা এবং সেই কবিতা আবৃত্তি এগুলোর ভিতরে মত্ত থাকতো। আল্লাহ তাআলা বললেন যে আমি হজ করালাম আর তোমার এখন বাবা বাপদাদাদের আলোচনা নিয়ে মত্ত হয়ে গেছো, হজ তো আমি করালাম তোমাকে, হজের তৌফিক তো আমি দিয়েছি, তুমি বাপদাদার আলোচনা মত্ত হলে। এই সময় কি করা দরকার, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দ যিকরা, আল্লাহ তাআলাকে স্মরণ করো বেশি বেশি আল্লাহকে, এত বেশি ওইখানে ওখানে ওখানে এই এই জায়গাটা হলো আলোচনার জায়গা, এই জায়গাটা হলো কিছু ওয়াজ করার জায়গা। এখানে কোনো আলেমরা ওয়াজ করতে পারে, যদিও এখানে শুধু ওয়াজ না, ওয়াজও একটা জিকির অন্তর্ভুক্ত, কিন্তু এখানে যে জিকিরের কথা বলা হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই হজের পরের তাসবিহগুলোর ভিতরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি। হ্যাঁ, তাকবীর ও তাশরিক যেটা আছে এটাও বারবার পড়া যায়, এবং আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি করে পড়তে থাকবে। মিনায় অবস্থান করা, রাত্রি যাপন করার বিষয়টাকে খুব বেশি লক্ষণীয়, সেটা হলো যে 10 তারিখ রাত্রে মিনায় অবস্থান করা। 11 তারিখ কাজ কি, 11 তারিখ হলো ফজর জোহর আসর মাগরিব, কোথায় পড়তে হবে, এশা সহ সবগুলো মিনাতে। এই দিনে কঙ্কর মারার বিষয় আছে, আবার 11 তারিখ কঙ্কর মারতে হবে, 12 তারিখ কঙ্কর মারতে হবে, আরও 2 দিনের কঙ্কর, পুরো 3 জামারাই মারতে হবে, 3 শয়তানকেই মারতে হবে, তাহলে 3 সাথে 21টা মারতে হবে, প্রত্যেকটাতে 7টা 7টা করে। এখন সময়টা কখন, সময় প্রথম দিন কখন থেকে কখন, সবে সাত একটা, মানে ফজর সময় থেকে, ফজর থেকে ফজর আগ পর্যন্ত, বাস ফজর থেকে ফজরের আগ পর্যন্ত। দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অর্থাৎ 11 তারিখ এবং 12 তারিখে সময় শুরু হয় জোহর থেকে। কখন থেকে সময় শুরু হয় সবাই বলেন, কখন থেকে জোহর থেকে, কেন বলাচ্ছি, কেন, এই জন্য যে অনেকেই ফজরের পরে মারার সুবিধা নিতে চায়। হ্যাঁ, দলে দলে মানুষ এরকম যাচ্ছে, এখন ভুল মাসালা ইউটিউবে তারা দেখাচ্ছে এবং তাঁবুর ভিতরে তারা একটা ভীতি সঞ্চার করে যে না আসরের আগে আর বের হতে দিবে না, এখন না গেলে জোহরের আগে যদি বের না হন তাহলে আসরের আগে বের হতে দিবে না, তাঁবুর গেটগুলো লাগিয়ে দেয়। এরা একটু মানে এই তাঁবুতে যারা থাকে, তাঁবু নিয়ন্ত্রণ যারা করে, এরা ওই রাসটা যেন খুব বেশি জ্যাম না হয়ে যায়, এই জন্য কিছু মানুষকে জোহরের আগে পাঠায় দেয়। জোহরের আগে তো সময়ই হয় না, পাঠাইলে দিয়ে লাভ কি। একবার একজন মানে এক হাজি সাহেব আমাদেরকে এসে বললেন যে এবার হুজুর আমাদের এই মানে হজ খুব সহজ হয়েছে, আমাদের টিম লিডার বহুত মানে সচেতন মানুষ, আচ্ছা হজ আচ্ছা পাথর মারা বেশি সহজ হয়েছে, তা আমার সন্দেহ লাগলো, পাথর মারা সবচেয়ে কঠিন হজের ভিতরে, হাঁটতে হয় আর কি, কঠিন মানে একটাই কঠিন জিনিস থেকে গেছে যেটা হলো পাথর মারা, এখানে হাঁটতে হয় মিনা থেকে পাথর মারা পর্যন্ত, পাথর মারা থেকে আবার মিনাতে যাওয়া বা মক্কা যাওয়া পর্যন্ত, এই হাঁটাটা একটু কঠিন হাজি সাহেবদের জন্য, এমনি পাথর মারতে তো কোনো কঠিন না, এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না, এখানে হাঁটতে হয় প্রায় ধরেন আপনার 5.5 কিলো থেকে 5.5 কিলো, আর যাওয়া আসা 9 কিলো পর্যন্ত, 9 কিলো 10 কিলো পর্যন্ত, এই হাঁটা হাঁটাটা হাঁটাটা যদি দেখেন হাঁটতে হবে দ্রুতর সাথে না, হাঁটাই তো আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরে সুস্থে ধীরে সুস্থে একটু আরাম করেন, আবার যান আবার যান, আরাম করে করে গেলে তো তাহলে আর 5 কিলোমিটার আপনার সময় তো সারাদিন, জোহর থেকে শুরু হয় একবার ফজর পর্যন্ত সময়, সময় তো অনেক লম্বা, সুতরাং এর ভিতরে পাথর মারতে পারলেই তো হয়ে গেল, তাড়াহুড়া তো কিছু নেই। তাহলে 11 তারিখ পাথর মারার সময় কখন হয়,
জোহর থেকে ফজর পর্যন্ত, জোহরের আগে সময় হবে না। অর্থাৎ ফজরের প্রথম দিনের জন্য নাকি সুবে সাদেক থেকে মারা শুরু করেছেন। ওই হাদিসে বললেন যে আমরা কিভাবে পাথর মারা এত সহজ হলো, আমাদের টিম লিডার বললেন যে চলেন আপনাদেরকে এখন ঘুমায়েন না, ঠান্ডা ঠান্ডা পাথর মেরে আসি আমরা সবাই, ফজরের পরপর নিয়ে গেছে। যেহেতু দেখলাম যে জনাব একবারে পুরো ফাঁকা, আমাদের টিম লিডার এত স্টোকার না যে একবার ভালো সময় নিয়ে এসেছে, মানুষ আছে কিন্তু একবারে এত বেশি ভিড়ও না, ফাঁকা ফাঁকাই মেরে আসলাম। দেখলাম কিছু মানুষ, অনেক মানুষ আহকাম জানে না, অনেক মানুষ অন্যান্য দেশের মানুষরা দেখবেন না ওর নামাজ পড়ে কেমন বা খুব বিভিন্ন ধরনের মাসলাই জানে না, হজে গেছেই তো অনেক, মাসলা এত কোথায় থেকে পাবে, তো ওখানে আলেম নাই মাসলাও জানে না। ওনারা যেরকম নাকি ফজর পর পর এসে তিন দিন মারতে হবে, মেরে গেলাম বাসে, এরপরে কি? এর সাথে সাথে কিছু মানুষের সুযোগ সুবিধা নাই যে টিম লিডাররা বলে যে ঠিক আছে আগে আগে হাজির সাহেব এক্সট্রা সুবিধা দিতে চায় আর কি, কিছু কথা বলেন না, কিছু একটু আরাম করিয়ে নিল আর কি। কিন্তু এরকম করার পরে তো দেশে আসে যখন মাসলা জিজ্ঞেস করলেন আমাদেরকে, তো আমরা বললাম যে এখন তো ওই কঙ্কর মারা হয়নি, এই কারণে দম দিতে হবে আপনাকে। আমাদের সাথে আজকে আসেননি ইস্করের এক ডক্টর, উনি এই মাসলা শুনে গেছে ওনাদের টিমের, গত দুই তিন বছর আগের ঘটনা। তো উনি আমাকে মসজিদে হারামের ভিতরে ধরলেন যে হুজুর আপনি তো বলছিলেন যে এগারো তারিখে জোহর আগে সময় হয় না, আমাদের টিম লিডার তো সবাইকে নিয়ে গেছে এবং ওখানে আলেমও ছিলেন, কিন্তু তারা সবাই মিলে মাসলা বললো যে, এবং ইউটিউব দেখে আমাদেরকে মাসলা দেখাইতেছে যে দেখো জোহর আগে সময় হয়ে যায়। ইউটিউব বড় ঝামেলা করে ফেলেছে আমাদের এখন, কথা বললেন না, এখানে মাসলা মাসাইল বর্ণনা করে যাদের কোনো দলিলের দরকার নাই, কথা বললেন কোনো হাদিস নাই, কোনো হাদিস পেশ করতে পারবে না, শুধু শুধু মাসালা আর ফতোয়া বিভিন্ন ধরনের এগুলো পেশ করতে থাকে, বাস্তবে কোনো দলিল নাই এটার। তো ওই ডাক্তার সাহেব বলতেছেন, স্কোয়ার ওই ডাক্তার বলেন যে আমাদেরকে মসজিদে হারামের ভিতরে ধরছেন যে আমরা কয়েকজন আট দশজন আমরা থেকে গেলাম যে হুজুর তো বলছেন এই কথা, ওনারা কোনোভাবেই মানতে চায় না, তার ভিতরে একজন একটু নরম হলো আর বাকি তিনজন তাকে গরম দেখালো যে তুমি আবার আর দল ছুট হও কেন, আমরা একসাথে থাকি তাহলে আমাদের হাজির সাহেবকে একসাথে নিয়ে যাবো, ওরা যে আগে আগে সবগুলো মেরে দিয়েছে। পরবর্তী যখন এটা মাসলা জানতে পারলো এখন কাফেলার ভিতরে বেশ এটা নিয়ে মানে ঝামেলা হয়েছে। তো যাই হোক, এই ঘটনাগুলো বললাম কেন, বলার উদ্দেশ্য হলো যে এগারো তারিখ কঙ্কর মারার সময় কখন হয়, জোহর থেকে, তাহলে কোনো অবস্থাতেই জোহরের আগে যাব না। আচ্ছা ভয় দেখায় ওরা যে ইয়ার তাবুর গেট লাগা দিবে, লাগা দেখ আসর পরে তো খুলবা, আসর পরে খুলবে না, আসর পরে তো অবশ্যই খুলবে, মাগরিবের পরে খুলবে, আমি মাগরিবের পরে যাব কিন্তু সময় মতো মারবো, আমি আগে তো মারার দরকার নাই। এগারো তারিখ গেল, এগারো তারিখ আপনার মক্কায় যাওয়ার দরকার নাই, এগারো তারিখ কঙ্কর মেরে আবার মিনায় ফিরে যাবেন, কেন মক্কায় গেলে আর আসতে মনে চাইবে না, মক্কায় গেলে ঝামেলা হলো এটা যে মক্কায় গেলে আর আসতে বোনা যায় না, এই জন্য এগারো তারিখ তো কোনো কাজ নাই, দশ তারিখে হলো তফে জিয়ারত এবং কি সাই ছিল এই জন্য যাওয়া লেগেছে, এখন তো আর মক্কাতে কোনো কাজ নাই, এগারো তারিখ রাত্রে কোনো কাজ আছে, এগারো তারিখ পুরোপুরি রাত্রিটা যেন আমরা কাজে লাগাতে পারি, একটা রাত্রি এখানে পুরা গোটা রাত্রি পাওয়া যায় যেটা মিনাতে থেকে ইবাদত বন্দেগী করার সময়, খুব মনোযোগ সহকারে ওখানে রাত্রি থাকি, এখন আরাম করি ঘুমাই কোনো সমস্যা নেই, মিনাতে ঘুমালেও সব, কিন্তু মিনা থেকে আমি মক্কায় যাব না, এই এই রসুল্লাহ আসলাম অনুকরণে হজ হওয়া চাই, খুদু আননি মানাসিক রসুল্লাহ আসলাম আমার থেকে তোমরা মানাসিক হজের আহকাম গ্রহণ করো। তাহলে এখানে এই যে একটা প্রবণতা হয়েছে হাজি সাহেবদের যে মক্কায় চলে যাওয়া, হোটেলে চলে যাওয়া, হোটেলে আরামে থাকা, একদিন পরে তো থাকতে যে আমরা তো পাঁচটা দিন কষ্ট করব। হজরত আবরাহুল্লাহ রহিমাল্লাহ মহিউসুল্লাহ হজরত আবরাহুল্লাহ রহিমাল্লাহ তা বলতেন যে একজন মানুষ তাকওয়ার জিন্দেগী মুত্তাকি হয় সারা জীবন ব্যাপী, সারা জীবন মেহনত মুজাহাদার পরে, কিন্তু হজের এই পাঁচটা দিন যদি কোনো মানুষ সুন্নত মোতাবেক রসুল্লাহ সাহেব অনুকরণে গুনা থেকে বেঁচে থেকে যদি সে হজ করে তাহলে সে এই পাঁচটা দিনই সে আল্লাহ তাআলার কাছে তাকওয়া মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যায়, পাঁচ দিনের অজিফা এটা। সুতরাং এখানে একেবারেই হাদিসে যেমন আছে এইভাবে আমরা হজ করার চেষ্টা করব, ঠিক আছে না? হ্যাঁ, একটু কুরবানি হবে, একটু ত্যাগ হবে, একটু হাঁটাহাঁটি আছে, তবে হাঁটাহাঁটিটাকে যদি আমরা আরামের সাথে নিই, জোহরের সময় জোহরের পরপর খুলে কিন্তু জোহরের পরপর ভিড় হয়, জোহরের পরপর ভিড় হয়, এই জন্য এগারো তারিখ জোহরের পরে যাবো না আমরা, ঘুমান আপনি তাবুর ভিতরে ঘুমান আরাম করেন, আসর পর বের হন। আমার কথা বুঝতে পেরেছেন বিষয়টা? কোনো মাকরু হবে না এই 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 মশালা এখনকার জন্য প্রযোজ্য না, বর্তমান সময় যত হাজি যায় এই সময় সন্ধ্যার সময় পাঙ্কা সন্ধ্যার পরে কঙ্কর মারাটা
মাকরুহ বা অনুত্তম বলা হয়, এই মশালাটা এখন প্রযোজ্য নয়। সুতরাং আপনি যদি রাত্রে মারেন, মা বোনদেরকে নিয়ে ঠান্ডা ঠান্ডাতে যে রাত্রে মেরে আসলেন, সকালে ঠান্ডা দরকার কি? ওই জন্য সময়ই হয় না, সন্ধ্যার বেলা যান, ওই সময় ভিড়ও কম, আবার যথাযথ সময়ের ভিতরে আপনি সন্ধ্যার সময় মেরে আবার রাত্রিবেলায় সুন্দরভাবে অবস্থা পর্যবেক্ষণ করতে করতে সুন্দরভাবে আস্তে আস্তে চলে আসলেন, হেঁটে আসলেন, পাথরও মেরে আসলেন। পাথর মারার ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে অনেকেই টিম লিডারের মাধ্যমে বা সাথীদের মাধ্যমে বদলি করান, কঙ্কর আর একজনকে দিয়ে মারান। কঙ্করের বদলি মারার জন্য শর্ত আছে, এই শর্ত যদি প্রযোজ্য না হয় তাহলে তার এই কঙ্কর মারা ধর্তব্য হবে না। সেটা কি শর্ত? শর্ত হলো যে সে মানে হাঁটা না, হাঁটতে পারে না, এই জন্য কঙ্কর বদলি মারতেছে, হাঁটতে কষ্ট, এই জন্য হাঁটতে সবারই কষ্ট সেদিন। এখন তো হাঁটা পাঁচ কিলো হাঁটা সবার জন্য কষ্ট, কার জন্য আরাম হয়? মধ্য বয়সী থেকে নিয়ে সকলের জন্যই কষ্ট। তো হাঁটার কষ্টের কারণে বদলি মারা করা যাবে না, স্পষ্ট হচ্ছে বিষয়টা? অসুস্থ হলে এই পরিমাণ যে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই, দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা নেই, নামাজের সময় হাঁটতে হয়, তাহলে হাঁটতে পারে না এই ওজনে বদলি মারবে কেমনে? হাঁটতে পারে না, এটা এই মানে একটা হলো অসুস্থ, এতটা ব্যথা, এতটা বেশি যে সে আধা মাইল হাঁটার কিলো হাঁটার মতো তার কোনো যোগ্যতা নাই, তাহলে তার পক্ষ থেকে অসুস্থ হয়ে গেছে, উঠতেই পারে না। এরকম হয় অনেকে হজের পরে শেষের দিকে এসে প্রথম দিন এই তওয়াফে জিয়ারত সাই ইত্যাদি করে এসে এরপর মিনায় থাকলেও অসুস্থ হয়ে যায়, অনেকে জ্বর হয়ে এসে যায় ইত্যাদি, সে আর কোনোভাবেই উঠার মতো যোগ্যতা থাকে না। বিশেষ করে মা বোনদের এরকম অনেক সময় এরকম হয়ে যায়। তো যদি এরকম অসুস্থ হয়ে যায় তাহলে তাকেও টানা হাঁচড়া করে নিয়ে যেতে হবে এমন জরুরি না, সেক্ষেত্রে তার বদলি করা যাবে। বদলি যে করবে তিনি আগে নিজেরটা মারবেন, এরপরে বদলি করবেন। হ্যাঁ, বদলি তার পক্ষ থেকেও আগে মারতে পারেন, আগে পরে মারা মশলা না, কিন্তু তার পক্ষ থেকে সাতটা একসাথে মারবে। এমনও মানুষ দেখেছি একসাথে কারো পক্ষ থেকে বদলি একসাথে সবগুলো নিয়ে মারে, সাতটা একসাথে বদলি তো আর কি, আরেকজন একটা মারি দিয়েছে একসাথে সাতটা, একসাথে সাতটা মারলে কয়টা হবে? একটা। একসাথে সাতটা মারলে কয়টা হবে? একটা। তাহলে এই জন্য নিজেরটা আগে মারেন অথবা বদলি আগে মারেন, আগে নিজেরটা মারাও ভালো। নিজেরটা মেরে ফেললেন সাতটা মানে জামরা সোগরাকে মারলেন সাতটা, এরপরে এখানেই আপনি আপনার বদলি যার পক্ষ থেকে তার পক্ষ থেকে আপনি নিয়াত করে নিলেন, আল্লাহ অমুকর পক্ষ থেকে আমি কঙ্কর মারছি, ঠিক আছে? বিসমিল্লাহ হে আল্লাহ আকবর, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ জরুরি, বিসমিল্লাহ হে আল্লাহ আকবর, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সাতটা মারবেন। তাহলে নিজের সাতটা বদলির সাতটা, ঠিক আছে? এরপরে জামরা উস্তা মেজর শয়তান যেটা তাকে আপনি আবার আপনি আগে নিজেরটা মারলেন এরপরে বদলিটা মারলেন সাতটা সাতটা করে, এরপরে জামরা আকাবা। এখানে একটা লক্ষণীয় হলো যে ছোট শয়তানকে কঙ্কর মারার পরে এরপরে কেবলামুখী হয়ে দোয়া মোনাজাত করাটা মুস্তাহাব, এই সময় দোয়া কবুল হয়। এই সময় দোয়ার ভিতরে যেটা হাদিসে এসেছে যে দোয়াটা, সেটা হলো যে বিশেষভাবে দোয়া করেন যে আল্লাহ, আপনার হস্ত কিন্তু শেষের দিকে, হজ শেষের দিকে, প্রথম দিন কিন্তু কোনো দোয়া নাই, জমরায় সোগরা জমরায় উস্তা অর্থাৎ ছোট শয়তানকে এবং মেজর শয়তানকে মারার পরে দোয়া করতে হয়, জমরা আকাবার ভিতরে শেষ শয়তানকে মারার পরে আবার ওখান থেকে প্রস্থান করতে হবে। তো সুতরাং ছোট শয়তানকে কঙ্কর মারার পরে একটু ফাঁকাতে এসে সাইড বর্ডারে এসে আপনি কেবলামুখী হয়ে দোয়া মনে, এই সময় দোয়া কবুল হয়। বিশেষভাবে দোয়াটা আল্লাহ আপনি আমার হজটাকে কবুল ফরমান, আমার হজকে আল্লাহ হজ্জা মাবরুরা ওয়া সাইয়া মাশকুরা, আল্লাহ আপনার হজ হজ্জে মকবুল নসিব করেন এবং আমার সাইকে কবুল ফরমান, আমার হজকে কবুল করেন। এই সময় মোক্ষম দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই হজের ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে আপনি মাফ করে দেন, যা ভুল ত্রুটি হয়েছে মাফ করে দেন, আমার হজকে কবুল করেন, আমার সাইকে কবুল করেন, আমার জামরা কঙ্কর নিক্ষেপকে কবুল করেন। এটা মোক্ষম দোয়া, এটার সাথে অন্যান্য দোয়াগুলো করবেন। এখানে দোয়া হয়ে গেল, এরপরে আপনার মেজর শয়তানকে মারা, এখানে সাতটা মারা পরে আবার দোয়া, আবার পশ্চিম দিক ফিরে কবিলামুখী হয়ে কাবার দিকে ফিরে আবার দোয়া করলেন, এরপরে বড় শয়তানকে মারতে হবে, বড় শয়তানকে মারার পরে এরপরে দ্রুত প্রস্থান করা, ওখানে আর দোয়া নাই, বড় শয়তানকে মারার পরে দোয়া নাই। কথা বুঝতে পেরেছেন? কঙ্কর মারার আগে দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ শরীফ পড়লে ইনশাল্লাহ কঙ্কর মারাটা কবুল হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দরুদ শরীফটা অনেক বড় আমল,
কিতাবাদিতে লেখাচ্ছে তালবিয়ার পরে দরুদ শরীফ পড়ার কথা, বিভিন্ন আমলের ভিতরে দরুদ শরীফ কথা, দরুদ শরীফ সাথে সাথে রাখবেন, কারণ দরুদ শরীফ দ্রুত কবুল হয়, এর সাথে সাথে আমার আমলগুলো কবুল হয়ে যাবে। কোন সময় দেখেন পাথর নিলেন সাতটা, সাতটা পাথর নিলেন, একটা পড়ে গেছে নিচে, নিচ থেকে যেখানে ওখানে কঙ্করে যেখে মারবেন ওখান থেকে কোনো পাথর কুড়িয়ে নেওয়াটা এটা অনুত্তম। যদি ওখান থেকে কুড়িয়ে নেয় এবং মারে হয়ে যাবে মারা, কিন্তু ওখান থেকে ওইখানে মানে কিতাবাদিতে লেখে যে ওইখানে যে সমস্ত পাথরগুলো পড়ে থাকে এগুলো হলো মানে যেগুলো কবুল হয়নি এরকম পাথরও থাকতে পারে, এমন পাথর কেন নিব আমি ওখান থেকে। সুতরাং পাথর আগে এক্সট্রা কিছু রেখে দেবো পকেটে দরকার হলে, হ্যাঁ, যে ওই পাথরের যে ছোটো ই থাকবে কোটা থাকবে বোতলটা সাথে রাখবো, প্রয়োজনে আমি সাতটা জায়গায় যদি পড়ে যায় কোনো সময় ধাক্কা লাগার কারণে পড়ে গেল, কোনো সময় ছিটে দূরে পড়ে গেল, বাইরে বেষ্টনীর বাইরে যদি পড়ে যায় তাহলে এটাকে আবার মারতে হবে, সেটা খেয়াল রাখবো। তাহলে দ্বিতীয় দিনও এগারো তারিখও কয়টা মারতে হবে? তিনও, একুশটা, হ্যাঁ, তিনও শয়তানকে মারতে হবে, সগরা ওস্তা কুবরা তিনটাকেই, বড় ছোট শয়তান, মেজর শয়তান, বড় শয়তান, তিনোটাকে মারতে হবে। তিনোটাকে মারলে তিন সাতা কত? একুশ, একুশটা মারতে হবে। একুশটার জায়গায় বাইশটাও মারা যাবে না, বিশটাও মারা যাবে না, একটা কম হলে তখন আবার দমজি হবে না, হ্যাঁ, বা পরবর্তী আবার এটাকে কি করতে হবে আপনার মানে ই করতে হবে, আবার পুনরায় দোহরাতে হবে, পুনরায় দোহরাতে মানে একটা মেরে দিতে হবে আর কি, একটা মারলেই পরে আদায় হয়ে যায়। যাই হোক, দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন আমরা কঙ্কর মারার পর আবার কোথায় চলে যাব? মিনায় চলে যাব, মিনায় যাওয়া অবস্থান করবো, পুরো রাত এখানে মিনায় থাকব। পরের দিন বারো তারিখ, বারো তারিখ কঙ্কর মারার যে সময়টা হয় সেখানেও দ্বিতীয় দিনও সময় কখন শুরু হবে? জোহর থেকে। সবাই বলি কখন থেকে? দ্বিতীয় দিনও মানে এটা দ্বিতীয় মানে তৃতীয় দিন, কিন্তু পাথর মারা তৃতীয় দিন, এগারো তারিখ জোহর থেকে, বারো তারিখ জোহর থেকে। এখন দেখেন জোহর থেকে আপনার সূর্যাস্ত পর্যন্ত সময়টা কিন্তু একটু কম তৃতীয় দিনে। উত্তম হল সূর্যাস্তের আগে আগে পাথর মেরে মিনা ত্যাগ করা, এটা কি উত্তম? কিন্তু এটাকে অনেকে ওয়াজিব বানিয়ে ফেলেছে যে যদি মিনাতে মাগরিব হয়ে যায় তাহলে রাত্রে থাকতে হবে ইত্যাদি ভয় টয় দেখায়, এগুলো আসলে ভয় বিলকুলই সহি না, এই সমস্ত মাসালা অনুত্তম আর কি। রাত্রি হয়ে গেলে মিনা ত্যাগ করাটা অনুত্তম, কিন্তু কোনো দম অজি হবে না, মাকরুও হবে না, মাকরু তাহারি বিটার পর্যায়ের না, কিন্তু হাজির সাহেবদেরকে ভয় লাগিয়ে দেওয়া হয় যে আপনি মক্কায় যাবেন মানে সূর্যাস্তের আগে আগে যেতে হবে, মিনা ছাড়তে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বারো তারিখ যাওয়ার সময় কখন কখন থাকে? একবারে বারোটায় একটা দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত আপনি যেতে পারবেন, বর্ডার লাইন আগে আগে ছেড়ে দিলাম আর কি, হ্যাঁ, দুটা তিনটা চারটা এর ভিতরে আপনি মিনা ছাড়লেই হলো। হ্যাঁ, শুভে সাদেক যদি মিনাই হয়ে যায়, বারো তারিখ দিবাগত রাত্রির পরে তেরো তারিখের ফজর হয়ে গেল মিনাতে, তাহলে এখন মিনা থেকে বের হওয়া যাবে না, তেরো তারিখের পাথর ফজর পড়বেন, পাথর মার, তেরো তারিখে আবার ফজরের পরেই পাথর মারা যায়, পাথর মেরে পরে ফজর পরে বের হবেন। কিন্তু দেখবেন যে আসলে মিনাতে কেউ থাকে না, আপনি একা একা থাকছেন, কিন্তু রাত্রেবেলা থাকার, রাত্রেবেলা বের হওয়া যায় না এই মশালাটা, এটা এত কঠিন মশালা না, এটা ভুল মশালা মানুষের ভিতরে জারি করে দেওয়া হয়েছে। কথা বুঝতে, মুস্তাহাবকে ওয়াজিব বানানো হয়েছে, ভুলটা কোনটা? ভুল হলো মুস্তাহাব, রাত্রের আগে মিনা ত্যাগ করাটা মুস্তাহাব, উত্তম, উত্তমটাকে ওয়াজিব এবং বাধ্যতামূলক বানানো হয়েছে, যার কারণে হাজিদের উপরে ভীষণ কষ্ট হয় এবং হাজি সাহেবদের ভীষণ জ্যাম লেগে যায় এই মাসালার কারণে, একটা মাসালার অপপ্রয়োগের কারণে।